exclusively on FusionBD.com.
শুনছেন এবিসির রেডিও 89.2 FM। শুরু হয়ে গেছে কুয়াশা শর্মিনের সঙ্গে, আর প্রতিবারের মতন এবার রয়েছে দুটো গল্প। প্রথম গল্পটির নাম ভূতের চাপ, লেখক শিশির বিশ্বাস, যেটা পড়ে শোনাবে সেতু, আর তারপরের গল্পটার নাম বলবো না, যখন শুরু হবে তখন কিছু কথা হয়ে নেবে। তো ঠিক আছে, আসুন তাহলে প্রথম গল্পটি শুনি, যেটা সেতু বিশ্বাস পড়ে শোনাবে আপনাদেরকে। আবারও নামটি জানিয়ে দিচ্ছি, প্রথম গল্পের নাম ভূতের চর, আর লিখেছেন শিশির বিশ্বাস। শুনবেন এখন গল্পের প্রথম পর্ব, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরছি। সঙ্গেই থাকবেন, আপনি আছেন কুয়াশায় শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
বাদাবনের এই গল্প শুনে কেউ মুখ বাগাতেও পারে, কিন্তু আমি নিরুপায়। আসলে রায়দিঘি ঘাটের সেই মাস্টারমশাইয়ের সঙ্গে আর দেখা হয়নি আমার। আর দেখা হলেও যে সুরাহা কিছু হবে সে সম্ভাবনাও কম। আচ্ছা, গোড়া থেকেই খুলে বলি ব্যাপারটা। ছোটখাটো এক কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, কাজের খাতিরে তাই ছুটোছুটি করে বেড়াতে হয় নানান জায়গায়। এমনই এক প্রয়োজনে গিয়েছিলাম বাদার ওদিকে সীতারামপুর গ্রামে। ফেরার দিন লঞ্চের গোলমালে দেরি হয়ে গেল বেশ। রায়দিঘি যখন পৌঁছলাম তখন বেরিয়ে গেছে কলকাতার বাস, পরের বাস ঘন্টা দুয়েক পরে। বেশ অনেকটা সময় কি করি, পায়ে পায়ে এসে বসলাম জেটি ঘাটের অদূরে কদম গাছের তলায় বাঁধানো এক চাতালের উপর। বেসরকারি অফিসের সামান্য মাইনের ছাপোষা কর্মচারী, অফিসের কাজ আর সংসারের হিসেব ছাড়া মাথায় অন্য কিছু জায়গাই নেই। তবু মন্দ লাগছিল না। বেশ বিকেল, নদীর ওপারের আকাশে ছেঁড়া মেঘের গায়ে আবির ছড়াতে শুরু করেছে। নদীর জলে সেই আভা আরো মায়াময়। বড় একটা পাখির ঝাঁক নদীর উপর দিয়ে উড়ে চলেছে কোথায়। নিচে শান বাঁধানো ঘাটে ছলাৎ ছলাৎ শব্দে কেউ আছড়ে এসে পড়ছে। অদূরে জেটি ঘাটে ঝুড়ি ভর্তি মাছ নামছে ট্রলার থেকে, হই হই চিৎকার। তার বাইরে এ এক অন্য অনুভূতির জগৎ। মিনিট খানেকের জন্য তন্ময় হয়ে গিয়েছিলাম বোধ হয়। হঠাৎ দেখি আমার সামান্য দূরে সেই চাতালের উপর বসে মাঝ বয়সী এক বাউন্ডুলি গোছের মানুষ, হালকা চেহারা, আধ ময়লা ধুতির উপর একটা বিধব শার্ট, নাকের নিচে বেশ ভারী এক জোড়া কাঁচা পাকা গোফ। আমাকে তাকাতে দেখে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমরা দু চারজন বিকেলে খানিক বসি ওখানে, বাকিরা আজ দেখছি আসেননি এখনো। তা আপনি মাস ফেল করেছেন বুঝি? বুঝতে বাকি রইল না জায়গাটা বিকেলে এদের কয়েকজনের আড্ডার আসর, অজান্তে অনধিকার প্রবেশ করে ফেলেছি। তাড়াতাড়ি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি, গিয়েছিলাম সীতারামপুর, একটুর জন্য বাসটা ফেল হয়ে গেল। আমাকে ব্যস্ত হয়ে উঠতে দেখে উনি বললেন, তাতে আর কি হয়েছে বসুন না, কেউ যখন এখনো আসেননি তখন আপনার সঙ্গে এই গল্প করা যাক খানিক। কথাবার্তা সামান্য অসংলগ্ন হলেও ভদ্রলোক কিন্তু জমি ফেললেন বেশ। নাম বললেন অভয় চক্রবর্তী, কাছেই এক স্কুলে মাস্টারি করেন। কথায় কথায় বললেন, সীতারামপুর একবার আমিও গেছি, কাছাকি বাড়িতে ছিলাম, ম্যানেজার নিতাই তালুকদার মানুষটা বড় চমৎকার। কাজের প্রয়োজনে আমিও গিয়েছিলাম ওই নিতাই তালুকদারের কাছেই, রাতে কাছারি বাড়িতেই ছিলাম। বললাম সে কথা শুনে উনি বললেন, ওই কাছারি বাড়ির কাছে ডাক সাইটে মাঝি আছে একজন জগন্নাথ সর্দার, তার নৌকো ওই সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম একবার, তারপর সে এক ব্যাপারই হয়েছিল মশাই। হাতে সময় প্রচুর, এসব বাদা অঞ্চলে গল্প মানেই বাঘ নয়তো ডাকাতির রোম হর্ষক কাহিনী। গত রাত্রিরে নিতাই তালুকদারের কাছে শুনেছি গোটা কয়েক, মন্দ লাগেনি। নতুন আর একটা গল্পের গন্ধে তাই নড়ঝড়ে বসলাম। ততক্ষণে উনি বলতে শুরু করেছেন, সে বছর দুই আগের কথা, রায়দিঘিতে মাস্টারি করলেও বাদার ওদিকে যাওয়া হয়ে ওঠেনি কখনো। সেবার স্কুলের কয়েকজন হঠাৎ ঠিক করলো যে বেড়াতে যাবে বাদার দিকে, আমাকেও সঙ্গে জুটিয়ে নিল। জুটে গেল আশপাশের দু তিনটি স্কুলের আরো কয়েকজন, এই রায়দীঘির ঘাট থেকে বড় একটা ভটভটি নৌকায় রওনা হয়েছিলাম ঠিক পূর্ণিমার পরের দিন। দিন চারিকের ট্যুর, চাঁদনি রাতে জল আর জঙ্গল দেখার সুযোগ যাতে ভালো করে মেলে তাই বাছা হয়েছিল সময়টা। কিন্তু এ দুনিয়ার সবকিছু ঠিক মতো কবে আর হয়েছে বলুন, তাই গোলমাল হয়ে গেল একেবারে গোড়াতেই। বিকেলে ভগতপুর কুমির প্রকল্প দেখে রাতটা কাটানো হলো সীতারামপুরের কাছে। পরদিন সকাল সকাল ছেড়ে দেওয়া হলো নৌকো। ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়লাম আমরা বিশাল ঠাকুরান নদীতে। কি বলবো, নদী তো নয় যেন সমুদ্র। চারপাশে দিগন্ত বিস্তৃত শুধু জল আর জল। চারপাশে তাকিয়ে কোথাও কুলের খোঁজ মেলে না, আর সেই ঢেউ ব্যাপারটা বুঝেছিলাম পরে। সুবিশাল ঠাকুরান নদীতে ঢেউয়ের তেজ এমনিতেই ভয়ঙ্কর, তার উপর তখন সবে জোয়ার শুরু হয়েছে, ঢেউয়ের তেজ আরো বেশি। বিশাল বিশাল ঢেউ আশ্রয় এসে পড়ছে ভটভটির গায়ে। অত বড় নৌকা প্রায় মোচার খোলার মতো ঠেলে উঠছে উপরে, তারপর নাগরদোলার মতো মুহূর্তে নেমে আসছে গোট্টা খেয়ে। সে এক ভয়ঙ্কর অবস্থা মশাই, দেখতে লাগে হাউ মাউ শুরু হয়ে গেল সারা নৌকা জুড়ে। আনন্দ করতে এসে এভাবে প্রাণের ঝুঁকি নিতে কে রাজি হয় বলুন তো? কয়েকজন তো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিল, এক্ষুনি ফিরে যাবে সবাই। বাঘ বা বাঁধার জঙ্গল কোনোটাই দেখার দরকার আর নেই, স্বাদ বিতে গেছে। সুতরাং ঘোরানো হলো নৌকার মুখ, ভটভটি ফিরে চলল ফের রায়দীঘির দিকে। ব্যাপারটা আমার কিন্তু ঠিক মনোপুত হলো না, বেড়াতে বেরিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অবস্থাটা হয়তো কিছু বিপদজনক, কিন্তু এই বিপদ মাথায় করে তো বেঁচে রয়েছে হাজার হাজার মানুষ। তবু হয়তো মেনে নিতাম, কিন্তু সাহস যোগালেন রমেন বাবু। ভদ্রলোকের বয়স কম, নতুন যোগ দিয়েছেন আমাদের স্কুলে। গোড়ায় বোঝাবার চেষ্টা করলেন সবাইকে, কিন্তু তাতে যখন কোনো কাজ হলো না তখন বললেন তাকে সীতারামপুরে নামিয়ে দেওয়া হোক, ব্যবস্থাপত্র করে তিনি একাই যাবেন। তাই হলো, রমেন বাবুকে নামিয়ে দেওয়া হলো সীতারামপুরের ঘাটে। নেমে পড়লাম আমিও, অজানা অচেনা জায়গা, কিন্তু কাজের মানুষ রমেন বাবু মুশকিল আসান করে ফেললেন কিছুক্ষণের মধ্যে। ঘাটেই আলাপ হয়ে গেল কাছারি বাড়ির নিতাই তালুকদারের সঙ্গে। খাস কলকাতার মানুষ, চাকরির দায়ে পড়ে আছেন এই পাণ্ডববর্জিত স্থানে, প্রায় জোর করেই ধরে নিয়ে গেলেন তার ওখানে। গল্প হলো অনেক, ভেরির টাটকা মাছ দিয়ে ভুরি ভোজ। বললেন,
সুন্দরবন বেড়াতে যাবেন সেটা ভাবলে কি? জগন্নাথ সর্দারকে খবর পাঠাচ্ছি, আমার অভিজ্ঞ মাঝেই একলটা আর দুটি পাবেন না আপনি। বাদার বোল ও নৌকদর্পণে নিজ নৌকো রয়েছে, যে কদিন ইচ্ছে হয় নিশ্চিন্তে ঘুরুন।
খবর পেয়ে মাঝি জগন্নাথ সর্দার এসে হাজির হলো খানিক বাদেই। মাঝ বয়সী মানুষ, ছিপছিপে পাকানো শরীর, কিন্তু ওর নৌকা দেখে ভরসা হলো না বিশেষ। ভটভটি নয়, মামুলি দাঁড়ে টানা নৌকা, এতে কত আর ঘোরা যাবে? আশঙ্কায় বলেই ফেললাম সে কথা। ব্যাপারটা জগন্নাথ সর্দারকে যে এতটা আঘাত করবে ভাবিনি। প্রায় দপ করে জ্বলে উঠল তার চোখ দুটো। বলল,
ভটভটিতে কদিনের জন্য বেড়াতে বেরিয়েছিলেন বাবু?
দিন চারেকের জন্য বেরিয়েছিলাম, বললাম সে কথা। লোকটা বলল,
ওই চার দিনই আমাকে সময় দেবেন, কথা দিচ্ছি বাদার এদিকটা গুলে খাওয়াবো আপনাদেরকে, ঘুরিয়ে নিয়ে আসবো ভূতের চর পর্যন্ত।
নিতাই বাবু পাশেই ছিলেন, বললেন,
জগন্নাথকে খেপাবেন না মাস্টার মশাই, ওর পক্ষে সবই সম্ভব। তাছাড়া ব্যাপারটা কি জানেন, ভটভটিতে কিছুটা তাড়াতাড়ি হয় ঠিকই, তবে মাঝে যদি পাকা হয়, বাদার জোয়ার ভাটার হিসেবটা যদি ঠিক মতো বোঝে, তবে দাঁড়ে টানা নৌকো কিছু কম যায় না, দিন দুই ঘুরেলেই বুঝবে। তবে একটা কথা, ভূতের চরের ওদিকে না যাওয়াটাই কিন্তু ভালো।
ভূতের চর, অদ্ভুত নামটা গোড়ায় জগন্নাথের মুখে শুনেও তেমন কৌতূহল হয়নি, কিন্তু এবার হলো। বললাম, কেন বলুন তো? প্রত্যুত্তরে ভদ্রলোক পাশে জগন্নাথের উপর একটু চোখ বুলিয়ে নিয়ে বললেন,
সে অনেক কথা মাস্টার মশাই, জগন্নাথেরই জগন্নাথেরাই ভালো জানি, তবে এটুকু বলতে পারি জায়গাটা অনেক দূরে আর বেশ নির্জন বটে, ডাকাতের ভয় রয়েছে যথেষ্ট।
এর বেশি নিতাইবাবু তখন আর কিছু বলেননি, আমরাও আর জিজ্ঞাসা করিনি কিছু। সেই রাত্রিতেই হাট বাজার সব সেরে পরদিন ভোরেই বেরিয়ে পড়লাম নৌকায় সবার আমরা দুজন। এছাড়া জগন্নাথ নিজে আর ওরই সমবয়সী একজন দাড়ি নরেন মণ্ডল। নদীতে তখন ভাটার টান, তার উপর বাতাস অনুকূলে দেখে পাল তুলে দিল জগন্নাথ। দাঁড় ছাড়াই প্রায় তি বেগে ছুটল নৌকা, ঘন্টা দুকের মধ্যে এসে পড়ল সেই ঠাকুরান নদীতে। নৌকার পেছনে পাকা হাতে হাল ধরে আছে জগন্নাথ। কুল কিনারাহীন সেই জলগাছের মাঝে আমাদের নৌকা কোনা কোনি পাড়ি দিতে লাগল। ঢেউয়ের তেজ আজ কিছু কম, তবু তাতেই আমাদের সেই ছোট নৌকা থেকে থেকেই প্রায় খোলায় খই ভাজার মতো লাফালাফি করছিল। অবিরাম ছলাৎ ছলাৎ করে নৌকায় লাফিয়ে উঠছিল জল, ছেঁচে ফেলা হচ্ছিল তৎক্ষণাৎ। আমাদের বুকের ভেতর অবশ্য আশঙ্কার চাইতে রোমাঞ্চের ছোঁয়া ছিল বেশি। একে তো এই অভিজ্ঞতা বারবার আসে না, তার উপর নৌকার পেছনে বসে পাকা হাতে জগন্নাথ মাঝি যেভাবে নিশ্চিন্তে হাল সামলাচ্ছিল তাতে মানুষের উপর যে ভরসা করা যায় সেটা ততক্ষণে বুঝে ফেলেছি। ওরই ভিতর লোকটা আমাদের সঙ্গে নানা গল্পও করে যাচ্ছিল সমানে। ইতিমধ্যে নামিয়ে ফেলা হয়েছে পাল। দাড়ি নরেন মণ্ডলের দু হাতে একজোড়া দাচল সমানে। সুযোগ পেতে ভূতের চরের প্রসঙ্গটা তুলে ফেললাম। আমার মনের ভাব আজ করে জগন্নাথ বলল,
ম্যানেজার বাবুর কাছে তো শুনেছেন কিছু, তবে সেটাই কিন্তু সব নয়। ভূতের চরের বদনাম অন্য কারণে। বাদায় যাদের নিয়মিত যাওয়া আসা রয়েছে তাদের অনেকেই ওখানে অনেক কিছু দেখছে, ভূত প্রেত নানা অপদেবতা এইসব।
রমেনবাবু এক মনে শুনছিলেন, প্রায় লুফে নিয়ে বললেন,
তার একটা আপটা শোনাও দেখি জগন্নাথ। লোকে এমন চমৎকার নাগরদোলার দোল খেপে খেপে ব্যাপারটা মন্দ লাগবে না বোধ হয়।
রমেনবাবুর কথা জগন্নাথের পছন্দ হলো না তেমন।
সব যাই বলুন বাবু, আমাদের এই বাদার মানুষের কাছে ব্যাপারটা তো সহজ নয়, শুনতে চাইছেন যখন বলছি একটা।
সে যা বলল গল্পটা এমন। সেবার মৌসুমে সাত জেলিয়া জনক এক মানুষ বেরিয়েছিল গোলপাতা কাটতে, কতটা চারা নারকেলের মতো দেখতে, পাতায় ঘরের ছাউনি ভালো হয় তাই কত গাছে খুব। তা ভালো গোল ঝাড়ের খোঁজে ঘুরতে ঘুরতে ওরা একসময় এসে হাজির হলো ভূতের চরে, নদীর ধারেই বড় বড় গোলপাতার জঙ্গল। প্রথম দুদিন কিছু ঘটল না, তৃতীয় দিন বনের একটু ভেতরে ঢুকে পড়ল ওরা, জোর কদমে পাতা কাটার কাজ করছে। একদম অল্প বয়সে ছোকরা স্বাদ হলো তারি ফল খাওয়ার। তারি ফল শুনে ঘাবড়ে যাবেন না, ওটা গোল পাতার ফল, দেখতে ছোট নারকেলের মুচির মতো, নারকেলের মতোই কাঁদি হয়। বড় বড় গোটা কয়েক কাঁদি কেটে নামিয়ে পাশে একটু পরিষ্কার জায়গায় বসে সেগুলো সদগতি করতে সবাই বসল। নারকেলের মুচির মতো ছোট ফল, ধারালো দায়ের কোপে মাছ বরাবর ফেড়ে শ্বাসটা বার করা হয়, তাই সময় লাগে একটু। ওরা দু চারটে করে ফল সবে খেয়েছে, দেখে অদূরে গরান গাছের ডালে বসে এক বাদুর জুর জুর করে তাকিয়ে আছে ওদের দিকে। বাদায়ের বাদুর গাছের ফল পাতা খেয়েই বেঁচে থাকে, তারই ফলও বড় প্রিয় ওদের। কিন্তু দুর্ভাগ্য, শক্ত মুচি ফাটিয়ে ভেতরে শ্বাস খাওয়া ওদের সাধ্যের বাইরে, কাউকে তাই তারি ফল কেটে খেতে দিতে এসে ভিড় জমায় গাছে। মানুষের বড় বন্ধু এই বাদরের পাল, গাছের ডালে বসে নজর রাখে চারপাশে। এদিকে বাদরকে তাই একটু প্রশ্রয় দেয় সবাই, এক্ষেত্রে ব্যতিক্রম হল না। একজন একটা শ্বাসের টুকরো ছুঁড়ে দিল বানরটার দিকে, দিব্যি হাত বাড়িয়ে সেটা লুফে নিল প্রাণীটি, নিমিষে সেটা পেটে চালান করে দিয়ে ফের হাপুস নয়ে তাকিয়ে রইল ওদের পানে। এরপর খাওয়ার ফাঁকে একটা দুটো করে শ্বাস ছুঁড়ে দেওয়া হতে থাকলো বানরটাকে। খানিক এভাবে চলার পর ওদের খেয়াল হলো ব্যাপারটা কি খাদ্য, ওইটুকু এক প্রাণী যে খেয়েই চলেছে সমানে এমনটা তো দেখা যায় না বিশেষ। অল্প কয়েকটা খেয়েই সাধারণত সরে পড়ে, নয়তো পাশে পড়ে থাকে, ছুঁয়েও দেখে না। কিন্তু সমানে খেয়ে চলেছে এভাবে গোটা পাঁচে কাঁদি যখন বাদরটার পেটে চলে গেছে, তখন হুশ হলো একজনের, কি সর্বনাশ, এ তো বাদর নয় অন্য কিছু। সঙ্গীদের কাছে কিছু না ভেঙে সে ইশারায় সরে পড়তে বলল সবাইকে। ব্যাপারটা বুঝতে তখন আর বাকি নেই কারোর, যে যার দা হাতে উঠে পালাতে যাবে। অন্তত হাত পনেরো লম্বা বিশাল একটা রোমশ হাত সামনে এসে পথ আগলে দাঁড়ালো। গাছের ডালে বসে সেই বাদরটাই ওই বিপুল আকারের হাতটা বাড়িয়ে দিয়েছে। আর কি সর্বনাশ, বাদরের সেই ধরের উপর মস্ত এক মানুষের মাথা, মূলর মতো একরাশ দাঁত বার করে হাসছে। এরপর জগন্নাথের জমাট গল্পটা আর শেষ হতে পারল না। বিশাল ঠাকুরা নদীতে উল্টো দিক থেকে জোয়ারের টান শুরু হয়ে গেল হঠাৎ। মস্ত ঢেউয়ের মাথায় মোচার খোলার মতো লাফিয়ে উঠল নৌকা। শক্ত হাতে নৌকা সামলাতে ব্যস্ত হয়ে পড়ল জগন্নাথ। গল্পের মধ্যে খেয়াল ছিল না এতক্ষণ, তাকিয়ে দেখি সে বিশাল জলরাশির ওপারে বহু দূরে হালকা একটা ডাঙার রেখা সবে দেখা যাচ্ছে। ঠাকুরের নদীতে পড়ার প্রায় ঘন্টা দুয়েকের উপর চলা হয়েছে। ওপারে ডাঙা আর কতদূর জিজ্ঞাসা করতে জগন্নাথ জানালো আরো প্রায় ঘন্টা তিনেক। লাগলো অবশ্য আরো বেশি। সন্ধ্যের মুখে নৌকা এসে পৌঁছালো ওপারে শেয়ালফেলি জঙ্গলের কাছে এক ফোরন খালের ভেতর। দুধারে ঝিমঝিম করছে জঙ্গল, বড় নদীতে তবু মাঝে মধ্যে দু একটা নৌকো নজরে পড়ছে। এখানে এই সন্ধ্যায় জনমানুষের চিহ্ন মাত্র নেই কোথাও। বাদার বন যে কি জিনিস প্রথম রাত্রিতেই টের পেলাম। বেশ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলাম দুজন, জগন্নাথের ডাকে ভেঙে গেল হঠাৎ ঘুম। কানের কাছে মুখ নিয়ে চাপা গলা ডাকছে আমাদের। আমরা জেগে উঠতেই ফিসফিস করে বলল,
সাবধান বাবুরা, ডাকাতের নৌকা মনে হচ্ছে, তবে ঘাবড়ে যাবেন না, কাছে এলেই হাক দেব। আপনারা শুধু তাল দিয়ে যাবেন, বলবেন বন দপ্তরের বাবু তাহলে বেরিয়েছেন, বাকিটুকু আমি সামলে নেব, হুশিয়ার।
বলেই প্রায় হুড়মুড় করে ছয়ের ভেতর থেকে বেরিয়ে গেল জগন্নাথ। ঘাবড়ে গেলেও ওরই ভেতর দ্রুত তৈরি হয়ে নিলাম যথাসম্ভব। ভেতর থেকে তাকিয়ে দেখি জ্যোৎস্নায় আলোয় অদূরে লম্বা মতো একটা নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই প্রায় বাঘের মতো গলায় গর্জে উঠল জগন্নাথ,
কবে নৌকো যায়? এই রাত্রি কেন তোমরা এখানে?
নৌকোটা ততক্ষণে প্রায় আমাদের গায়ের কাছে এসে পড়েছে। ওদিক থেকে খড়খড়ে গলায় উত্তর এলো,
কিন্তু তোমরা কারা? কোন গায়ের?
কোন গায়ের নই গো, বন দপ্তরের বাবুরা রয়েছেন ভেতরে, তাহলে বেরিয়েছেন, কিন্তু তোমাদের জবাব পাইনি এখনো।
ও তরফে কোনো সারা শব্দ নেই, চুপচাপ। এই সময় জবর খেল দেখালেন রমেন বাবু। ভদ্রলোকের বুকে পাটা আছে বটে, লুঙ্গির উপর ধপধপে শার্টটা চাপিয়ে হঠাৎ গটমট করে বাইরে বের হয়ে বললেন,
কে রে? কুমির মানির তুমি যুবদি নাকি? এত রাতে নৌকা বেয়ে চলেছিস কোথায়?
উত্তরে ছইয়ের ভিতর থেকে হাত কচলাতে কচলাতে একজন বেরিয়ে এলো। লম্বা চওড়া মজবুত শরীর, থুতনির নিচে খানিকটা ছাগল দাড়ি।
আগে না কর্তা, আমি মোল্লা কালীর রামজাল, ব্যাঞ্জাল পেটে সুতি খাড়ে মাছ ধরতে বেরিয়েছি।
পাশ আছে তো নাকি বেপাশে বেরিয়েছিস?
আছে কর্তা।
ঠিক আছে যা।
প্রায় সঙ্গে সঙ্গে দুজোড়া দাঁড়ের টানে বেরিয়ে গেল নৌকাটি। রায় দেখি স্কুলে মাস্টারি করি, আমাদের অনেক খবরই কানে আসে। কুমিরমারি তুমি যদি দেখাতে নাম শুনেছি বার কয়েক, বড় চমৎকার ভাবে সেটা কাজে লাগিয়ে দিয়েছেন রমেন বাবু। শুধু আমি নই, খোদ জগন্নাথও হা করে তাকিয়েছিলেন এতক্ষণ। রমেন বাবু এভাবে একাই ব্যাপারটা সামলাবে ভাবতেই পারেনি সে। শেষ রাতে ভাটার টান শুরু হতেই ছেড়ে দেওয়া হলো নৌকা। সারাদিন হরেক নদী আর খাল পাড়ি দিয়ে বিকালের দিকে এসে পৌঁছালাম ছাইমারির কাছে। জঙ্গল এদিকে আরো গভীর, আরো নির্জন, তবে এই একদিনের সাহস অনেকটাই বেড়ে গেছে আমাদের। প্রচুর হরিণ একসাথে ছুটে বেড়াচ্ছে, হা করে তাকিয়ে আছি। হঠাৎ সতর্ক হয়ে উঠল প্রাণীগুলো, মুহূর্তে মুখ তুলে ছুটে পালিয়ে গেল জঙ্গলের ভিতরে। প্রায় সঙ্গে সঙ্গে অদূরে একটা ঝোপ নড়ে উঠল সামান্য। ব্যাপারটা কি বোঝার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। গাছপালা ঠেলে বেরিয়ে এলো একটা মাঝবয়সী মানুষ, ছোট খাটো শরীর, হাঁটুর উপর ভাঁজ করে পড়া একটা লুঙ্গি খালিগা, মাথার উপর একটা গামছা শুধু ঘুমটার মতো জড়ানো, মুখ ভর্তি কদিনের না কামানো তাড়ি, হাতে ছোট একটা হেতালের লাঠি। এই ভয়ানক অরণ্যের ভিতর লোকটা হঠাৎ কোত্থেকে এলো যখন ভাবছি, ততক্ষণে লোকটা কাছে এগিয়ে এসেছে আরো, হাত তুলে বলল,
আমি বড়খালি গণেশখালি, বড্ড বিপদে পড়েছি বাবু, বাঁচান।
বিশার ঘোর তখনও কাটেনি, হা করে তাকিয়ে আছে দুজন। ওই থেকে জগন্নাথ বলল,
ব্যাপার কি বলতো? সে অনেক কথা মাঝিদা, কদিন আগে দুজন বেরিয়েছিলাম চেরাই হরিণ শিকার করতে, কপাল মন্দ পড়েছিলাম পিটেল বোটের খপ্পরে, শেষে নৌকো ফেলে জঙ্গলে গা ঢাকা দিতে হলো, পিটলের বাবুরা তুলে নিয়ে গেল নৌকা। দিন তিনের জঙ্গলে আটকে থেকেও যখন কোনো নৌকার খোঁজ মিলল না, তখন সাঁতরের নদী পার হতে গিয়েছিল। চোখের সামনে সঙ্গীকে টেনে নিয়ে গেল কুমির, সেই থেকে আটকে আছে এখানে বাবু। কদিন গোটা কয়েক কেওড়া ফল ছাড়া পেটে আর কিছুই পড়েনি। জগন্নাথ বলল, আমরা কিন্তু বাবু ভূতের চর দিকে যাচ্ছি, আবাদে ফিরতে দিন কয়েক কিন্তু আরো লাগবে।
লোকটা শশব্যস্ত হয়ে বললো,
তা লাগুক মাঝিদা।
লোকটাকে নৌকায় তুলে নেওয়া হলো। এরপর রাত তখন গোটা আসতেক, জোয়ার শুরু হয়ে গেল। আগন্তুক গণেশ ঢালের ইচ্ছে ছিল আরো খানিক এগিয়ে যাওয়ার, কিন্তু জগন্নাথ রাজি হল না। এক টেকের মুখে ফোরন খালের ভেতর রাতের মতো নোংর করতে চাইল, জায়গাটাও পরিচিত। জ্যোৎস্নার আলোয় আজও ভেসে যাচ্ছে চারপাশ, কলকল করে চোখ বুঝে ফোরন খালে। রাতের রান্নার তোরজোর শুরু হলো একটু বাদেই, সন্ধ্যে রাত্রিরে হালকা হিমেল ভাব। এমন সময় দূরে দেখি একটা নৌকো আসছে আমাদের দিকে। পরিষ্কার চাঁদের আলোয় দূর থেকে হলেও চিনতে ভুল হলো না, কি সর্বনাশ গত রাত্রিরে সেই ডাকাতের নৌকোটা! বুঝতে বাকি রইল না, যে কোনো ভাবেই হোক আমাদের ফাঁকিটা ধরে ফেলেছে ওরা, আর সেই থেকে আড়ালো পিছু নিয়েছে, সারাদিন টেকটিও পায়নি। ততক্ষণে জগন্নাথের চোখে পড়েছে ব্যাপারটা, দাঁড়িয়েছে বাইরে এসে, হতাশ হয়ে বলল,
আর রেহাই নেই বাবুরা, কপালটা খারাপ দেখছি এবার।
দেখতে দেখতে সেই নৌকা এসে থামলো আমাদের পাশে। গটমট করে ভেতর থেকে বেরিয়ে এলো সেই দাড়িওয়ালা লোকটা, হাতে বন্দুক, পাশে আরো দুজন।
ওই গো পিটেল বোটের বাবুরা, চাঁদ বোতন দেখাও দিনি এবার।
জগন্নাথ বলল,
যা আছে বের করে দিচ্ছি, আজ ওটা হেনস্থা করো না বাবু।
খ্যাঁক খ্যাঁক করে হাসলো লোকটা।
আর বলতে চারুন যা ভোগানটা ভুগেছ, দেখবে দেখছিস কি আজ ঘর দুই বাবুর একটারে বেঁধে আনলিনি, জামিনদারের ব্যবস্থাটা হোক আগে, তারপর কি মেলে দেখি।
ছোট পা থেকে মাথা পর্যন্ত শুরু করছিল, কি ভয়ঙ্কর কথা, আমাদের কাউকে আটকে রেখে মোটা টাকা আদায় করতে চায় এরা। শখ করে বেড়াতে এসে কি বিপদে পড়ে গেলাম। ইতিমধ্যে আজগর নামের লোকটা লাফিয়ে পড়েছে আমাদের নৌকায়, অজান্তেই নিষ্ঠনাম জপতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপারটা ঘটল সেই সময়, আগন্তুক গণেশ ঢালি বসেছিল নৌকার পেছনের দিকে, কখন যে সে পায়ে পায়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি কেউ। মাথার উপর সে একই রকমের গামছার ঘোমটা। আজগর আরেক পায়ে এগিয়ে আসতেই সে বলল,
কে রে তোমরা?
পরিত্রাহী চিৎকারে আজগরই নয়, ওদের নৌকার সবকটি প্রাণী ঝাঁকিয়ে পড়লো জলে। প্রবল স্রোতে কে যে কোথায় ছিটকে গেল খোঁজ মিলল না কোনো, শুধু বার দিয়ে বাঁচাও বাঁচাও আর্থ চিৎকারে বোঝা গেল কুমিরের শিকার হলো কেউ। দাড়ি মাঝিবিহীন ডাকাতের নৌকোটা ততক্ষণে স্রোতের টানে ভেসে গেছে অনেক দূরে। অকস্মাৎ এই ব্যাপারে সবাই যখন হতভম্ব, তখন কাঁচুমাচু মুখে ঘাড় ফেরালো গণেশ। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে নিজেও বেশ অপ্রস্তুত। খানিক হা করে তাকিয়ে থেকে জগন্নাথ বলল,
ব্যাপারটা কি হলো বাপু, তুমি মন্ত্রতন্ত্র জানো নাকি?
একগাল হাসলো লোকটা,
কিছু বলে মাঝিরা, ব্যাপারটা তো আমিও বুঝলাম না তেমন, তো যাকে ভালোই হলো একরকম, কি বলেন? তা আমি বলি কি, এই যখন ব্যাপার এখানে দেরি না করে রওনা হয়ে পড়াই ভালো, পরামর্শটা যুক্তিসঙ্গত।
জগন্নাথ বলল,
তা ঠিক, তবে জোয়ার ঠেলে এত রাতে দাঁড় টানা যে বড় শক্ত হবে রে বাপু। সেই ভাববেন না, আমি যখন আছি চালিয়ে নিতে পারবো, এই দাঁড় টানাই তো কাজ ছিল আমার।
দেরি না করে এরপর নৌকা ছেড়ে দেওয়া হলো একটু পরেই, প্রবল জোয়ারের টান ভেঙে নৌকা ছুটলো আরো দক্ষিণে। রান্নার কাজ মুলতবি রইল স্বাভাবিক, তিনজনই নৌকা টানার কাজে ব্যস্ত, জগন্নাথ হাল ধরে রয়েছে। এক সময় দুজন ছয়ের উপর থেকে নেমে এলাম নিচে, তারপর কখন ঝিমুনির মতো এসে গিয়েছে, ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই একেবারে। ঘুম যখন ভাঙল তখন অনেক রাত, জোয়ার শেষ হয়নি, তবু সেই জোয়ার ভেঙে নৌকা ছুটছে প্রায় তীর বেগে। মামুলি দাঁড়ে টানা নৌকা জোয়ার ঠেলে এত জোরে ছোটার কথা নয়। তাড়াতাড়ি সামনের দিকে তাকালাম, আগা নৌকায় বসে দাঁড় টানছিল নরেন, কেউ নেই সেখানে। চারপাশে চোখ ঘোরালাম একবার, না দুজনের কেউ নেই কোথাও, শুধু গণেশ ঢালি দাঁড় টেনে চলেছে নিঃশব্দে। মাথার উপর গামছার সেই ঘুমটাটাও তেমনই রয়েছে। ততক্ষণে রমেনবাবু উঠে বসেছেন, বললেন,
জগন্নাথদের দেখছি না যে গণেশ, গেল কোথায় ওরা?
কি জানি, ও জুলে গেছে দিদি,
দাঁত টানতে টানতেই বলল গণেশ।
ভূতের চর কিন্তু আমরা এসে গেছি বাবুরা, আপনাদের দেখার এত ইচ্ছে, চলেন ঘুরিয়ে আসি।
বলতে বলতে হঠাৎ ঘাড় ফেরা বসে, পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল মুহূর্তে। গামছার ঘোমটার ভেতর গণেশের মুখের রক্ত মাংসের চিহ্ন মাত্র নেই কোথাও। ঝকঝকে এক রাশ দাঁত বার করা একটা নরকঙ্কাল। পোপো করে অদূরে কলকাতা যাওয়ার বাসটার হর্ন দিয়ে উঠল ওই সময়। একেবারে গল্পের ক্লাইম্যাক্সে এসে ছন্দপতন যাকে বলে। ভদ্রলোক বললেন,
ওই যা আপনার কলকাতার বাসের ছাড়ার সময় হয়ে গেল দেখছি।
কলকাতা যাওয়ার শেষ বাস, দেরি করবার উপায় নেই আর। দারুণ গল্পটার শেষটুকু তাই শোনা হল না, ছুটলাম বাস ধরতে। মাস তিনেক পরের কথা, অফিসের কাজে সীতারামপুরে নিতাইবাবুর কাছে গেছি আবার। কথায় কথায় অভয় চক্রবর্তীর কথা তুলতেই ভদ্রলোক চমকে উঠলেন একটু। কেন, চলেন নাকি ওনাকে?
আগে হ্যাঁ, রায়দিঘির ঘাটে পরিচয় হয়েছিল একবার স্কুল মাস্টার।
ও, সে এক ব্যাপার মশাই, বছর দুই আগে আমারই ঠিক করে দেওয়া নৌকার মাঝে নিয়ে সুন্দরবনে ওরা বেড়াতে গিয়েছিল। ঠিক তিন দিনের মাথায় এক সকালে সেই নৌকার খোঁজ মিলল ওই রায়দিঘির ঘাটে। ভেতরে সময় বিড়বিড় করছে দুজন, চিনতে পারছে না কাউকে, রীতিমতো পাগলামি লক্ষণ। মাঝিরাও নিখোঁজ, সারা রায়দিঘিতে সে এক হুলস্থুল কাণ্ড। তাতে খবর পেয়েছি ইদানিং নাকি কিছু সুস্থ হয়েছিল না।
আর মাঝি দুজন? ভেতরের উত্তেজনা দমন করে কোনো মতে বললাম আমি।
সে তো আরো রহস্যজনক ব্যাপার মশাই, এর দিন কয়েক পরে গ্রামের এক জেলেদের নৌকায় ফিরে এলো দুই মাঝি, জগন্নাথ আর নরেন। ভাটির এক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, বদ্ধ উন্মাদ।
এতক্ষণ ধরে শুনলেন গল্প ভূতের চর শিশির বিশ্বাসের লেখা, আর পড়ে শোনালো সেতু। আর আপনার সঙ্গে আছি আমি শারমিন, আর সময় হয়ে গেছে আমাদের মূল গল্পে যাওয়া, অর্থাৎ কুয়াশার দ্বিতীয় গল্পে যাওয়া। আজকের গল্পটি লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি, খুব চমৎকার একটি গল্প। আসুন তাহলে শুরু করি, দেরি না করে গল্পের প্রথম অংশ শুনে ফেলি, তারপরে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্বে যাবার আগে আবারও ফিরছি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। মকতবের দিকে পা বাড়ালেন মফি হুজুর। আজ খুব অন্যরকম একটা দিন, বিশেষ একটা দিন। এই দিন ভোর হওয়ার আগেই মকতবে পৌঁছে যেতে হয় তাকে। বিশেষ কিছু নিয়ম আছে এই দিনে, প্রতি বছর দুইবার আসে দিনটা, প্রতিবারই সব নিয়মকানুন মেনে চলেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হল না। ঘড়িতে বাজে রাত 4:15, বাড়ি থেকে মকতব 5 মিনিটের হাঁটা রাস্তা, এত আগে না গেলেও চলে। কিন্তু মফিহুজুর এর আগেই বের হন, পাছে পুরো ব্যাপারটাই মাটি হয়ে যায়। ভোরের দিকটায় শয়তান বড্ড বেশি জ্বালাতন করে, মানুষ যাতে সকালে উঠে ধর্মকর্ম করতে না পারে সেজন্য উঠে পড়ে লাগে। মসজিদের কাছাকাছি আসতে 2-4 জন মানুষকে চোখে পড়ে মফিহুজুরে।
কি ভাই, সব ভালো আছেন? আজকা কয়জন আইছেন?
6 জন।
আচ্ছা, তাইলে শুরু করি আজকা।
তোর বাপ কেন জানি নিল, জিজ্ঞেস করতো।
ও বাবা, বাবা, ও মা, নাই তো এখন, আর ওই খাতা জমা দেওয়া লাগতো তো, টিচারে চিন্তা করবো।
দাঁড়া আমি দেখতাছি। ও রঙ্কির বাপ, তোমার মেয়ের খাতাটা যে নিছিলে, ওই খাতাটা মেয়ে চাচ্ছে, দাও দেখিনি।
ও খাতা হবে না।
কেন, খাতার কি হয়েছে?
রঙ্কিরে আজ পাত্র দেখতে আসবো, বাসায় বসে থাকতে বল, আজ খাতাও নাই স্কুলও নাই, আজকে ছুটি।
ও মা, মেয়ের যে স্কুলে কাজ আছে, ওই খাতা জমা দিতে হবে।
লাগবো না, আজ পাত্র পছন্দ করলে খাতা দিয়ে কি করবি, বিয়ের পরে জামার ঘরে গিয়েও পড়বে নাকি?
আমার
হঠাৎ করে টিচার্স কমন রুমের ভেতরে হাত থেকে পানির গ্লাস পড়ে যায় আনোয়ারুল ইসলামের। প্রায় 6 বছর হয়ে গেল গ্রামেরই সহকারী স্কুলে জয়েন করেছেন তিনি, কখনো এমনটা হয়নি। মেয়েটি পানি আর কাঁচের টুকরোতে একাকার, সেটার দিকে তাকিয়ে অস্বস্তি লাগার কথা ছিল আনোয়ারুল ইসলামের। সাধারণত খুব টিপটপ থাকতে পছন্দ করেন তিনি, তার হাত থেকে এভাবে গ্লাস পড়ে গেল তাও আবার সব শিক্ষকের সামনে। রুমের সবাই এখন একভাবে তার দিকে তাকিয়ে আছে, তবু কেন যেন কোনো অনুভূতিই হলো না তার। কেবল একটা ব্যাপারে বুঝতে পারলেন তিনি, প্রচন্ড ভয় করছে না, প্রচন্ড রকমের ভয়। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে তার ভয়, অবশ লাগছে শরীরটা, তবু সমস্ত শক্তি এক জায়গায় করে দাঁড়িয়ে রইলেন তিনি। প্রথমটাকে এসেছিল স্কুলের প্রিয় মালিক মিয়া, আর সাথে সাথে কি যেন একটা হয়ে গেল, এলিয়ে পড়লেন মালিক মিয়ার উপরে। সাথে সাথে ঘরের সব নিরবতা ভেঙে গেল, সবাই ছুটে এলো আনোয়ারুল ইসলামের দিকে। সবার মুখে একটাই প্রশ্ন, কি হয়েছে? কি যে হয়েছে সেটা ঠিক বলতে পারবেন না আনোয়ারুল ইসলাম। গ্লাসে পানি ভর্তি করে মুখের কাছে তুলে ধরতে চাচ্ছিলেন তিনি। হঠাৎ সে চিৎকার, অসম্ভব রকমের চিৎকার, ধারালো চিৎকার। মনে হলো হৃৎপিণ্ড আর মাথা যেন কেউ চিরে ভাগ করে দিল তার। সত্যি তো, কি হলো, কেন হলো, আর কেউ কি শুনেছে এমন চিৎকার? ঘরের ভেতরে চারপাশে তাকালেন আনোয়ারুল ইসলাম। না, সবাই তাকে নিয়ে ব্যস্ত, কারো মুখে কিছু শোনার কোনো চিহ্নই নেই। তাহলে কি মাথা খারাপ হয়ে গেল তার? বুঝতে পারলেন তিনি। সবাই মিলে একটা বেঞ্চে শুয়ে দিচ্ছেন তাকে, সবাই চিন্তায় পড়ে গিয়েছে, নিজের জন্য লজ্জা হতে লাগলো তার। আনোয়ারুল ইসলামের খুব অপ্রস্তুত বোধ হলো সবটা বুঝতে পেরে। উঠে বসতে চাইলেন তিনি, বলতে চাইলেন এত দুশ্চিন্তার কিছু নেই, তিনি ঠিক আছেন। আর ঠিক সেই সময় আরেকটা তীক্ষ্ণ চিৎকার এসে কাঁপিয়ে দিয়ে গেল আনোয়ারুল ইসলামকে। এবার আর সইতে পারলেন না তার শরীর, চোখ বুঝে নেতিয়ে পড়লেন তিনি, অজ্ঞান হয়ে গেলেন আনোয়ারুল ইসলাম। ঘুমের ভেতরেও একটা নারী কণ্ঠ যেন বেজে গেল তার কানে, আনোয়ার,
রিতা।
জেল গেটের বাইরে পা রেখে একটু বেসামাল লাগলো আমাদের নিজেকে। মনে এতটা আনন্দ হলো, পারলে সবাইকে ছুটি গিয়ে বলে সে নিজের আনন্দটা, কিন্তু সামনে সবাই যার যার কাজে ব্যস্ত। নিজের জন্য দু একজন এলেও হয়তো তাদেরকে নিজের খুশির ভাগ দিতে পারতো সামাদ, কিন্তু ওর আছেই বাকি, এটুকু ভেবেই দমটা কেমন যেন আটকে গেল। বাইরে কেউ নেই সামাদের, বাবা নেই, মা নেই, আত্মীয়রা নেই, ভালোবাসার কোনো মানুষ নেই, কার কাছে যাবে সামাদ? এর চাইতে জেলের ভিতরে বেশ ভালো ছিল সামা। দীর্ঘ 16 বছরের জেলবাস, পরিবারটাকে যেন জেলেই ছেড়ে দিয়ে এসেছে সে। পেছনে তাকিয়ে একটা ছোটখাটো দীর্ঘশ্বাস ফেলল সামা, ইচ্ছে করে ছুটে আবার গেটের ওপাশে চলে যায়, কিন্তু সেটা সম্ভব না। অথচ যখন ওর বদলে করিমের ফাঁসি হলো আর মুক্তি দেওয়ার কথা বলা হলো সামাদকে, তখন কি ভীষণ খুশি না হয়েছিল সে। মনে হয়েছিল অনেকদিন পর পৃথিবীটা আরেকটু বড় হবে, ঠিক আগের মতো। কিন্তু সত্যি কি সেটা হলো? আরো কি একটু ছোট হয়ে গেল সামাদের চারপাশটা? রাস্তার পাশে একটা টঙের দোকানে বসলো সামাদ, এক গ্লাস পানি চাইল। হঠাৎ মনে হলো খুব পিপাসা লেগেছে, সামনে পানির গ্লাসটা আছে বলে কি এমন মনে হলো নাকি? পানিটা মুখের কাছে তুললো সামাদ, পানিটা ঢেলেও দিল গলার ভেতরে, কিন্তু পিপাসা মিটল না। আরো এক গ্লাস পানি চাইল সে দোকানদারের কাছে। 2, 3, 4, 8 নম্বর গ্লাসটা শেষ করে 9-9 বারের মতন পানি চেয়ে গেল যখন সামাদ, তখন হঠাৎ করে ভয় দেখতে পেল সে দোকানদারের চোখে, অমানসিক এক রকমের ভয়। এতক্ষণ বেশ বিরক্তি আর হেলাফেলা নিয়ে তাকাচ্ছিল দোকানদার সামাদের দিকে, হঠাৎ চাহনির এমন পরিবর্তনে অবাক হলো সামাদ।
ও ভাই, বাইরে যান।
কেন ভাই, বাইরে বসার জায়গা পাই না, একটু বসি।
না ভাই, আপনি বাইরে হন।
টাকা দিব ভাই, আপনি চিন্তা করেন না, আমি টাকা দিব।
আমার টাকা লাগবো না ভাই, আপনি যান, দয়া করে যান ভাই।
কিন্তু কেন রে ভাই, আমি তো কিছু করি নাই, আপনি আপনি খামা খাবো ভয় পেতেছেন কেন?
আপনি আপনি ছায়া ভাই।
কি হয়েছে, কি হয়েছে আমার ছায়া?
আপনার ছায়া চলে গেছে ভাই, আমার সামনে দিয়ে গেছে ভাই, আপনার ওড়াইছি ভাই। আপনি দিন বুধ যাই হন না কেন, আর এইখানে থাকেন না।
আমার ছায়া, সত্যি তো আমার ছায়া কোন গেল ভাই?
জানি না ভাই, চলে গেছে ভাই, আমার চোখের সামনে থেকে গেছে ভাই। ওই দিন
চলে গেছে, মানে কি? আমার মাথার উপরে এত রোদ, আমার ছায়া চলে গেল, ছায়া কেমনে চলে যায়? আচ্ছা আপনি ভয় পাবেন না, আমি বাইরে দিছি ভাই, আমি দোকান থেকে বাইরে দিছি।
অবশ্য তখন আর বেরোবার মতো অবস্থা ছিল না তার। দোকানদার আর তার কথাবার্তা শুনে মানুষ জড়ো হয়ে গিয়েছিল আমাদের চারপাশে। চারপাশে এত মানুষ তাকে দেখছে, অথচ একটু আগে কোনো মানুষকে খুঁজে পাচ্ছিল না সে। আগ্রহে জনতা সামাকে চিড়িয়াখানার প্রাণী ভেবে বসে আছে, কারো এতটুকু নড়া চিহ্ন দেখা যাবে। সবাই মিলে সামাককে দাঁড় করালো সূর্যের একদিন নিচে, কিন্তু ছায়া সেটা পাওয়া গেল না। এমনটা কেমন করে হয়? হঠাৎ করে অদ্ভুত একটা কথা মনে হলো সামার। আজ সে জেল থেকে না বের হলে এমন একটা সময় ফাঁসি হয়ে যেত তার। তার মতো কয়েকদিনের ফাঁসি দেওয়ার জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করে না জেল কর্তৃপক্ষ। তাহলে কি ছায়াটা চলে যাওয়ার সাথে তার ফাঁসির কোনো যোগাযোগ আছে? পৃথিবীর কাছে সে হয়তো জীবিত, কিন্তু নিজের শরীরটা নিয়েও কি সামার ছায়াহীন হয়ে গেল? মৃত্যুকে ধরে ছুঁয়ে গেল সামারকে? চারপাশের ভিড় কমতে কমতে সন্ধ্যা হয়ে গেল। কি করবে বুঝতে না পেরে গ্রামের বাসের টিকিট কাটল সে। কেন জানে না সামার, কিন্তু হঠাৎ মনে হলো এই সবকিছুর উত্তর সে গ্রামে গেলেই পেয়ে যাবে।
দাদা, বৌদি চাইতেছে মায়ারে দুধ দিব।
কোথায় বৌদি?
ওই ঘরে।
আচ্ছা তুমি যাও, আমি নিয়ে আসছি।
বৌদি কইলে আমারে দিতে, আপনি সামলাইতে পারবেন না।
বললাম তো আমি যাচ্ছি, তুমি এত কথা কেন বলো?
বাবা রে, মায়ারে হাফ পারা করতে চায় না একবারের জন্য।
এই নাও খাওয়াও।
তুমি সামনে দাঁড়িয়ে থাকবে নাকি?
হ্যাঁ থাকবো, বাচ্চাকে আমার সামনেই খাওয়াবে তুমি।
মানে কি?
মানে কিছুই না, খাওয়াও।
তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি
আমার ইচ্ছে, তুমি খাওয়াও।
কিন্তু কতক্ষণ আর এভাবে তাকিয়ে থাকবে তুমি মেয়ের দিকে? একটু পর গোসল করাবো, তারপর ঘুম পাড়াবো।
কিছু করতে হবে না তোমাকে, আমি করবো এগুলো, তুমি বিশ্রাম নাও।
মানে আমি বিশ্রাম নেব আর তুমি এই সব কিছু করবে?
হ্যাঁ করবো।
মেয়ে ব্যথা পাবে। না না না, তুমি পারবে না।
তুমি পারলে আমিও পারবো। এই তো দুধ খাওয়া হয়ে গিয়েছে, এবার আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। তুমি খালি বলে দাও এরপর কি কি করতে হবে।
দাদা এসব কি করতেছে? কি করছে মানে? মায়াটা তো আপনার কাছে থাকা দরকার, কিন্তু এক মিনিটও হাত ছাড়া করতেছে না দাদা।
তুমি যাও তো নমিতা, আমাকে ঘুমাতে দাও।
কিন্তু মায়াটা?
আরে তোমার দাদা তো বুবলির বাবা হয় নাকি? আমার কাছে থাকলেও যা, তোমার দাদার কাছে থাকলেও তা। তুমি বরং গিয়ে দেখো তো ওদের কিছু লাগবে কিনা।
আপনি দেখেন গিয়া, আমি পারুম না, আজই মানুষেরা।
মফিজুর মক্তব আসলে পুরোটাই মক্তব না, মক্তব আর মসজিদ পাশাপাশি। পাঁচ ভাগ নামাজও যেমন এখানে পড়ান, তেমন মক্তবটাও দেখে শুনে রাখে। কেবল বুড়ো আর বড়দের নামাজ পড়ালেই তো হবে না, বাচ্চা কাল থেকেই দিলে শিক্ষা লাভ করতে হবে। বাচ্চারা আসে মক্তবে, অবশ্য সংখ্যাটা খুব একটা বেশি নয়। গ্রামের মসজিদ, এখানকার মানুষগুলো দুই বেলা খেতে পারলেই খুশি। বিপদ আপদ না আসা পর্যন্ত মসজিদ মক্তব নিয়ে এদের ভাববার বড় একটা সুযোগ থাকে না, তাই নামাজের সময় বেশি লোক সমাগম হয় না। নামাজ শেষ করে কোরআন নিয়ে বসেন হুজুর। দুপুর কাঁটায় কাঁটায় একটা বাচ্চাতে একটা মৃদু সুগন্ধ পেলেন তিনি, তার সমস্ত ইন্দ্রিয় সচকিত হয়ে উঠল, কিন্তু কোরআন পড়া থামালেন না তিনি।
হুজুর আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো সমস্যা হয়নি তো?
না কোনো সমস্যা হয় নাই, আপনি ভালো আছেন তো?
জি জি, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছি।
আপনাকে একটা খবর দেওয়ার আছে।
খবর? জি অবশ্যই, বলেন।
আজ থেকে আমি আর আপনার কাছে পাট নেব না।
তাইলে কি আর আসবেন না এই গরিবখানায়?
আসবো, তবে এখন থেকে আর বছরে দুইবার না, আপনার যখন ইচ্ছা ডাকলেই চলে আসবো। এতদিন আপনি আমার শিক্ষক ছিলেন, আমার বাবা মারা যাওয়ার পর আমার গ্রহের সব দায়িত্ব এসে পড়ছে আমার হাতে, এবার আপনার সেবা করার দায়িত্বটাও আমার।
না না, এইসব কি বলতেছেন, আমি নগণ্য মানুষ।
আমিও খুবই নগণ্য একজন, কপালের জোরে হাতে কিছু ক্ষমতা এসে পড়ছে আমার। আপনার যে কোনো সমস্যায় আমারে ডাকবেন, উপকারে আসতে বললে খুবই খুশি হব।
মফিউজুরের মুখ থেকে কথা শুনল না। এত বড় একটা দিন তার জীবনে আসবে কখনো কল্পনা করেননি তিনি। বাড়ি ফিরে সে রাতে ঠিক করে ঘুম হল না হুজুরের। সামান্য একটা মক্তব চালান তিনি, সেই সাথে মসজিদ। অনেক দিন আগের কথা, হুজুরের তখন যুবক বয়স, মাত্র মসজিদ খুলে বসেছেন গ্রামে। হঠাৎ একদিন বিশাল মানুষ এলো তার মক্তবে। মক্তবে তখন ছেলেপেলের সংখ্যা কম, কি থেকে কি করা যায় তাই ভাবছিলেন মুফি হুজুর। হঠাৎ গম গম করে উঠল এক ভরাট কণ্ঠস্বর। জিনদের আলাদা একটা পৃথিবীর কথা বিশ্বাস করেন হুজুর। তারা যে মানুষের আশেপাশে চলাফেরা করে মাঝে মধ্যে সেটাও তিনি জানেন ভালো করে। তাই সেই মানুষটা যখন তার শিশুপুত্রকে মফি হুজুরের জিম্মায় রেখে গেল ধর্মপাঠের জন্য, অবাক হননি মফি হুজুর, একটু খটকা লেগেছিল। তিনি কেন? প্রথম দিকে শিশু ঋণ থাকত হুজুরের সাথে, তখন বিয়ে হয়নি মফি হুজুরের। বিয়ের পর সমস্যা দেখা গেল, ফলে লোকমান চলে গেল একসময়। এতদিন পর আবার ফিরে এলো লোকমান। লোকমান বা তার বাবার কাছ থেকে কখনো কিছু চাননি মফি হুজুর। ধর্মের বাণী ছড়িয়ে বেড়ানোটাই তার কাজ, কিন্তু মনে মনে নিশ্চয় কিছু না কিছু আশা করেছিলেন তিনি। এতদিন সেটা সুপ্ত ছিল, আজ সেটা বুঝতে পারলেন হুজুর ঠিকঠাক ভাবে। আর যাওয়ার সময় লোকমানের বলে যাওয়া কথাগুলো শুনে দু মিনিটের জন্যে হলেও লোভে চকচক করে উঠেছিল মফি হুজুরের চোখ। কি চাইতে পারেন তিনি? জিন দুনিয়ার অধিকর্তা, তার কাছে কি চাওয়া যায়? ভালো একটা বাড়ি নেই তার, টিনের বাড়ি, তাও আবার জং হয়ে গিয়েছে, একটা বাড়ি বানিয়ে দিতে পারবেন? হাতে টাকা পয়সা নেই, একটু অসুখ হলেই মেয়ের কাছে হাত পাতে মরজি না। কিছু টাকা চাইবেন কি? ওরা আবার টাকা দেয় তো, নাকি মোহর? মোহর হলে সেগুলো ভাঙাতে কোথায় যাওয়া যায়? শেষমেশ আবার কোনো বিপদ আপদ হবে না তো? সারা রাত বিছানা ছটফট করলেন মফি হুজুর। দারিদ্রতায় শান্তির ঘুম আসলো না তার চোখে অনেক চেষ্টা করে। অনাগত সুখ সমৃদ্ধি আর অর্থ লাভের তাড়না তাকে বাধ্য করলো দুই চোখের পাতা খুলে রাখতে।
মা, আমার খাতা! ঘ্যান ঘ্যান করিস না তো রুমকি। কিন্তু আমার খাতা কই? বাবা কই দিল না কেন খাতা? তুই সর এখান থেকে।
রুমকির মা, দরজা খুলো।
বলো।
মেয়েরে কিছু বলো নাই কেন? এইভাবে থাকলে হবো?
আমি পারবো না, তুমি বলো।
আহ, রাগ করো কেন? বাজারে হঠাৎ ছেলের বাবা বললো আর কি, ওরা রুমকিরে দেখছে, তাই এবার বাড়ি এসে বিয়ের কথা বলতে চায়।
আর তুমি রাজি হয়ে গেলা? আমি এত কষ্ট করে মেয়েটারে ক্লাস 10 পর্যন্ত পড়াইলাম, মেয়ে আমার কত বিদ্যা দরে মাতায়, বুদ্ধি তার কত বেশি, ক্লাসে সবার ভেতরে কত্তম হয়েছে, তাও তুমি ওদের বলি দিয়েছো বাড়ি আসতে? তুমি কি অন্ধ নাকি? ভালোবাসা মায়া কিছু নাই, বুঝো না?
আচ্ছা ঠিক আছে, কথা যখন বলে ফেলেছি তখন বাড়ি পর্যন্ত আসুক, সাজাবো না তো মেয়েকে, দরকার নেই। এই নাও খাতা, মেয়েরে স্কুলে পাঠিয়ে দাও, বিকেলে ওরা আসলে পরে বলবো মেয়েকে এখন বিয়ে দিব না, ঠিক আছে তো? এখন মন ভালো করো আর হাসো একটু।
যাও, তুমি তোমার কাজে যাও। এই নে তোর খাতা, এখন কি স্কুলে যাওয়ার সময় আছে নাই? আরে যা যা, খাতাটা অন্তত জমা দিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে, অত দর দেখানো লাগবে না, যাচ্ছি।
আজকের গল্পটা খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। আমি যদি মাঝখানে এসে এসে বারবার কথা বলি তাতে কি হবে, একটা বিভ্রাট তৈরি হবে, গল্পের কন্টিনিউটিটা তাহলে রাখা হবে না। তো আমরা দেখেছি শুরুতে মফি হুজুর নামে একজন মক্তবের হুজুর, যিনি কিনা একজন জিন পালেন। তো সেখান থেকে ঘটনার সূত্র এবং অনেক টুকরো টুকরো ঘটনা আছে, আমরা সব কিছু করতে পারবো কিন্তু শেষে। আসুন তাহলে দেরি না করে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরছি। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর সঙ্গে আছি শারমিন। দ্বিতীয় পর্ব শুরু করছি, ফিরে আসবো তারপর। আনোয়ারুল ইসলাম এখন নিজের বাসায়, সবাই চলে গিয়েছে, ডাক্তার এসেছিল, বলেছে কোনো সমস্যা নেই, মাথায় চাপ পড়েছে তাই এমন হয়েছে, সব ঠিক হয়ে যাবে বিশ্রাম দিলে। সত্যি কি তাই? সবাই চলে যাওয়ার পর থেকেই বিছানায় গুটিসুটি মেরে একটা কথা ভাবছেন আনোয়ারুল ইসলাম, অপেক্ষা করছে সে চিৎকারটার জন্য, আবারও তো ফিরে আসবে না তো। কি মনে হতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন আনোয়ারুল ইসলাম, নিজের ঘরের বাম দিকে মুখ করা জানালাটার সামনে দাঁড়ালেন। জানালা দিয়ে তাকালেই সামনে জলে ভরা পুকুরটা চোখে পড়ে। এটাই কি কারণ, কিংবা সেই রাতটা? আজ থেকে অনেকদিন আগে জাদুবিদ্যা নিয়ে উৎসাহ লেগেছিল তার। সে সময় কালো জাদুবিদ্যার অনেকগুলো বইও পড়া হয়েছিল, সেগুলো সবটা অনেক আগেই পড়ে কয়লা হয়ে গিয়েছে, কিন্তু লাভ কিছু হয়নি বলেই মনে হচ্ছে। সে সময় আনোয়ারুল ইসলামের সমস্ত কাজের সঙ্গী ছিল তার স্ত্রী রীতা। তখন বছর তিনেক হয়েছিল তার আর রীতার বিয়ের বয়স, এর আগে অনেক দিনের প্রেম, ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি রীতাকে। কিন্তু এত ভালোবাসাও যে মোহের কাছে মাঝে মাঝে তুচ্ছ হয়ে যায়, সেটা খুন আক্ষরেও টের পাননি তখন তিনি। হঠাৎ করে জাদু নিয়ে মাতামাতি শুরু করেন সিমান আনোয়ারুল ইসলাম। তখন তিনি সেই গ্রামে মাত্র এসেছেন, এক বছর হয়েছে তার আর রীতার দাম্পত্য জীবনে। হঠাৎ তার এমন উৎপট শব্দ দেখে অভ্যস্ত রীতা মুক্তিতে হেসেছিল কেবল। অবশ্য আনোয়ারুল ইসলামের সাথে যোগও দিয়েছিল নিজের সব জাদুর সহকর্মী রীতাকেই রাখতেন আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলামের ডাক নাম আনোয়ার, রীতা অবশ্য আনু বলে ডাকতেই ভালোবাসত তাকে। ইস, কি যে করো না!
কেন, সমস্যা কি? ভালো কাজই তো করছি।
কই ভালো কাজ, শুধু সময় নষ্ট আর টাকাও। কত টাকা খরচ হলো তোমার এসব উল্টোপাল্টা জাদুর বই আর জিনিস কিনতে? কোনো লাভ হলো?
হবে হবে, একদিন নিশ্চয়ই হবে,
ঘোড়ার ডিম হবে। জাদু শিখতে হলে শিখতে হয় সেই জাদু যেটা দিয়ে ইচ্ছে করলে ভূত পেতনিকে ডেকে নিয়ে আসা যায়।
কেন, ভূত পেতনির কি দরকার? তুমি আছো কি করতে?
আর কিছু না হোক, ঘরের কাজ তো করে দিতে পারত। সেদিন ছিল শুক্রবার, রীতা রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে চাইল, কিন্তু আনোয়ারুল ইসলামকে কোনোভাবেই নাড়ানো গেল না ঘরের বাম দিকে জানালাটার কাছ থেকে। একটা চেয়ার নিয়ে বসে পড়লেন তিনি। সত্যি তার এতদিন ধরে করা কালো জাদুর কোন রকম কাজ কি হবে আজ? রীতা ঘুমিয়ে পড়তেই আলমারি থেকে একটা কালো জাদুর বই বের করলেন তিনি, আবার হিসেব মিলিয়ে নিলেন, একদম ঠিকঠাক। আজকেই শান্তিনীর পুকুরের পাশে আসবে সেই আত্মা যাকে এতদিন ধরে ডাকার চেষ্টা করেছেন আনোয়ারুল ইসলাম।
কি কি করো, এটা কি বই?
জাদুর বই,
সেটা তো দেখতেই পাচ্ছি আনু, কিন্তু ওই বইটা তো আগে দেখি নাই। আর এই রাতের বেলা না ঘুমিয়ে বই হাতে কেন জানালার পাশে বসে আছো?
আচ্ছা বলছি শোনো, বুঝলে, কিন্তু তোমার কি বিশ্বাস হচ্ছে না?
হচ্ছে, খুব হচ্ছে। তুমি কি ছাতা মাথা করছো? তার জন্য একটা পেতনি আসবে তোমার কাছে। আসো, কাশলে যেতে দেবো না, আজকে রাখবো, দড়ি দিয়ে বেঁধে রাখবো দরকার পড়লে। আমার সত্যি একটা কাজের মানুষ দরকার।
সন্ধ্যা হতে বেরিয়ে পড়লো সে, বড় হুজুরের সাথে দেখা করা দরকার, তার সমস্যার সমাধান একমাত্র হয়তো বড় হুজুরই দিতে পারবে। ঘুমোবার সময় অন্তত মেয়েকে নিজের কাছে চেয়েছিল নিছক, মা হিসেবে সেটা চাইতেই পারে সে। কিন্তু রাহাত তাকে বুবলির গায়ে হাত লাগাতে পর্যন্ত দিল না, চুপচাপ শুয়ে পড়লো নিছক অন্য পাশে ঘুরে। ভাবল এবার হয়তো বুঝবে রাহাত, বিয়ের পর রাগ অভিমান করলে এভাবেই অন্যদিকে মুখ ফিরিয়ে শোয়াটা নিছকের অভ্যাস, এমনটা করলেই বুঝে যায় রাহাত নানাভাবে মান ভাঙানোর চেষ্টা করে বই। আজকে আর কিছু না হোক, একটা হাত দিয়ে তাকে জড়িয়ে ধরবে রাহাত, এমনটাই আশা করেছিল নিছক। কিন্তু লক্ষ্যই করল না রাহাত ওর ফিরে শোয়াটা। একটা সময় মৃদু নাক ডাকার শব্দ পেয়ে ফিরতে দেখতে পেল রাহাত ঘুমিয়ে পড়েছে, পাশে চুপচাপ ঘুমোচ্ছে বুবলিও। মেয়ের দিকে একইভাবে তাকিয়ে রইল সে। এইটুকু মনে আছে নির্ঝরের, এরপর তার চমক ভাঙতে নিজের হাত মেয়ের মুখের উপর আবিষ্কার করল সে। বাচ্চাটা প্রচন্ড কষ্টে ছটফট করছে, অবশ্য হাতটা এখনো খুব বেশি নাড়াতে না শেখায় কিছু করতে পারছে না। তার মুখের উপর চেপে রয়েছে নির্ঝরের হাত, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুবলি। পাশে রাহাত শুয়ে এখনো ঘুমোচ্ছে। প্রচন্ড চেষ্টা করলো নির্ঝর নিজের হাতটাকে মেয়ের মুখ থেকে সরিয়ে আনার, কিন্তু হাতটা যেন ওর না, অন্য কারো। নিজের হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল সে। হাতের শিরাগুলো কালচে হয়ে ফুলে উঠেছে, এ কার হাত? রাহাতকে ডাকতে চাইল সে, গলার থেকে কোনো আওয়াজ বেরোল না। প্রচন্ড কষ্টে চোখে পানি চলে এলো নির্ঝরে।
নির্ঝর, হাতটা ছাড়াও, আমাদের মেয়ে মরে যাবে। নির্ঝর প্লিজ হাতটা ছাড়াও।
পাচ্ছি না রাহাত, পাচ্ছি না। আমি
কি করবো নির্ঝর, কি করবো আমি এখন?
রান্নাঘরে লাঠি আছে, পারো হাত কেটে ফেলো আমার, বুবলি মরে যাবে রাহাত।
কিন্তু কিন্তু নির্ঝর,
যাও।
আচ্ছা আমি যাচ্ছি।
লাঠি নিয়ে ফিরে এলো রাহাত, কিন্তু তার আর দরকার ছিল না। নির্ঝরকে মেঝেতে পড়ে থাকতে দেখল সে, তবে সেদিকে না গিয়ে বুবলির কাছে ছুটে গেল রাহাত। বিছানার পাশে টেলিফোন, হাসপাতালে ফোন করল সে। মেয়েরা শ্বাস পড়ছে, এখন হয়তো জীবন বাকি আছে ছোট্ট শরীরটার ভেতরে। মেয়েকে কোলে নিয়ে নির্ঝরের কাছে গেল রাহাত। নির্ঝর ঠিক আছে বলেই মনে হল তার, কিন্তু নির্ঝরের হাতটা ওর কবজি পর্যন্ত পোড়া। বুঝে গেল রাহাত পাশের লাইটারটা দেখে নিজের হাতকে পুড়িয়ে দিয়েছে নির্ঝর। শেষ চেষ্টা করেছে বুবলিকে বাঁচানোর, এক হাতে মেয়েকে নিয়ে আরেক হাতে নির্ঝরকে জড়িয়ে ধরল সে। মফিউজের অবস্থা এখন বেশ ভালো, তা সেটা মক্তব্য হোক, মসজিদ হোক আর বাড়ি, সবখানে মানুষদের পেছন পেছন ঘুরে বেড়ায়। লম্বা একটা লাইন লেগেই থাকে তার সাথে একবার দেখা করবার জন্য। দূর দূরান্ত থেকে লোক আসে কেবল একবার মফি পীরের দোয়া নিতে, তার কাছে নিজের ইচ্ছের কথা জানাতে। অবশ্য তাদের সবার ইচ্ছে পূরণ করেন না মফি পীর, নতুন নতুন পীর নাম তো নিজের নামের পেছনে লাগিয়েছেন তিনি, কিন্তু তাই বলে সবার সব কথা শোনার সময় পান না তিনি। মফিদের সাথে এখন কেবল তাদেরই দেখা হয় যাদের অবস্থা ভালো, গ্রামে চাষাবুষাদের তেমন একটা আর্থিক সংগতি নেই। তিনি কারো ইচ্ছা পূরণ করে দিতেই পারেন, কিন্তু তার জন্য টাকাটাও তো লাগবে। না লাগলে খালি খালি সবার ইচ্ছে পূরণ করতে যাবেন কেন তিনি? আর তাই কেবল পয়সা যারা ব্যাগ বোঝাই করে দিতে পারবে তাদেরই উপকার করেন একসময় হুজুর মফিদি। বক্তব্য জানেন যাওয়ার সময় আর তিনি পান না, মানুষের দেন দরবার শুনে সেটার একটা তালিকা করে তিনি পাঠিয়ে দেন লোকমানের কাছে। শেষ পর্যন্ত তালিকা নিয়ে যাওয়ার জন্য আছে একজন বিশ্বস্ত অনুজন, লোকমান পাঠিয়েছে তাকে তার শিক্ষকের সেবা করার জন্য। নিজের জীবন নিয়ে এখন বেশ খুশি মফি হুজুর, এভাবে চলতে থাকলে আর বেশি দিন এই গ্রামের সবচেয়ে বড় লোক হওয়ার অপেক্ষা করতে হবে না। একবার অনেকগুলো টাকা পয়সা হাতে আসলে ইলেকশনে দাঁড়াবেন তিনি। লোকমানকে বললে তাকে নিশ্চয়ই জিতিয়ে দেবেন তার ছাত্র। মুখে পান দিয়ে আজকাল কেবল এইসব কথাই ভাবে মফি হুজুর, দুনিয়াটাকে তার বড় সুন্দর মনে হয় আজকাল। সকাল থেকে আজকে বেশ জাঁকিয়ে মক্তবের নতুন অফিস রুমে বসেছিলেন তিনি। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো, তকদির নিয়ে এসেছে কেউ একটা, নিশ্চয়ই মালদার পার্টি, তা না হলে ভিতরে খবর দিত না কেউ।
আসেন।
বসবো?
বসেন বসেন, এবার কোন আপনার কি উপকার করতে পারি?
এই একটা ছোট ইচ্ছা ছিল, যদি পূরণ করতে পারতেন তাহলে বড়ই সুবিধা হইতো।
তা তো করাই যায়। এই কে আসো, পানি নিয়ে আসো অতিথির জন্য। তা বলেন কিভাবে কথাবার্তা আগাবো, মানে আমার ফিস কিন্তু?
আপনি লাখ টাকার কম নেন না? না, আমার ইচ্ছা পূরণ হলে আপনাকে 2 লাখ দেব।
আচ্ছা ব্যাপারটা কি?
একটা মাইয়া আমার ছেলে তারে খুবই পছন্দ করে, জানিয়া টানাটানি ধরনের পছন্দ, তারে বিয়ে করতে চায় কিন্তু বিয়েটা হচ্ছে না, মাইয়ার বাবা মা মাইয়া দিতে রাজি হয় না।
আচ্ছা তাইলে কি বিয়া করায় দেন লাগবো?
না, করতে হইব অন্য কাজ।
সেইটা কি?
মাইয়ার বাপ মা আমারে অপমান করছে, আমার ছেলেকে অপমান করছে, আমরা মণ্ডল বংশ, একটা মাইয়া না পাইলে কোনো সমস্যা নাই, টাকা ঢাললে হাজারটা মাইয়া সামনে হাজির হয়, কিন্তু ঘরে ডাকটা নিয়ে অপমান করা এইটা মাইনে নেওয়া যায় না। বিয়ের আংটি পর্যন্ত নিয়ে গেছিলাম।
তা তারা কি করছে?
কি করে নাই, ধাগা পর্যন্ত দেখা দিছে মাইয়ার মা।
কি বলেন, এখন খালি বলেন কি করতে হইব, কাল থেকেই কাজ শুরু হইয়া যাইব।
সেদিন আর কারোর সাথে দেখা করবেন না বলে ঠিক করলেন মফি হুজুর, করলেন না। কিন্তু সন্ধ্যার ঠিক আগে আগে বাড়িতে ঢোকার সময় হঠাৎ মনে হলো কেউ একজন তার পিছু নিয়েছে। শান্তপর্ণে হাঁটতে লাগলেন তিনি, বোঝার চেষ্টা করলেন কে। অবশ্য সেই চেষ্টা করার দরকার ছিল না, খানিক বাদে একটা কণ্ঠস্বর ভেসে এলো তার পেছন থেকে।
হুজুর।
কে?
আমি সামাদ।
সামাদ? সামাদ কে?
বিধার শেখের ছেলে।
ও সামাদ, ওই যে শহরে পড়াশোনা করতে গেছিলা সেই সামাদ নাকি? তুমি না জেলে আসছিলা?
ছিলাম হুজুর, কয়দিন আগে সারা পাইছি। কিন্তু একটা বিপদে পড়ে গেছি, জেল থেকে বাইরে এই। আপনার সাথে একটু কথা বলা দরকার।
দেখো বাবা, আমার ফিস।
হুজুর, ব্যাপারটা খুবই অদ্ভুত হুজুর, অস্বাভাবিক একটা ঘটনা ঘটছে আমার সাথে। আপনার কিছু করতে হইব না, আপনি খালি আমার বিপদের কথাটা শুনবেন।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার কও, আমার হাতে সময় বেশি নাই, কথা তাড়াতাড়ি শেষ করবা।
ঠিক আছে হুজুর, আপনি খালি দেখেন, তারপর বলতেছি। কি দেখতে পাইতেছেন হুজুর?
কি কি দেখুন?
আমার ছায়া।
কই, দেখা যায় না তো?
এইটাই তো কইতে চাইতেছিলাম হুজুর, আমার ছায়া আমার সাথে নাই, চলে গেছে।
ছায়া মানুষের কাছ থেকে কিভাবে পেলাম, পাগল নাকি? আচ্ছা আচ্ছা, তুমি একটু বসো সামাদ, আমি আসতেছি।
সাইজ মাত্র একটা নাকি হুজুর?
হ একটা, এইটা একটু মন দিয়া করতে হইব।
আচ্ছা, তাই একটা কথা হুজুর।
কও।
আপনার ঘরে কি কোনো কিছু পয়সা গেছে?
কেন কও তো?
কেমন জানি একটা পচা গন্ধ পাইতেছি। আমগো ঘ্রাণ শক্তি মানুষের চাইতে অনেক তীক্ষ্ণ, এলাকায় কথাটা কইলাম।
আচ্ছা আচ্ছা, তুমি এখন যাও, আমি দেখতেছি। আচ্ছা সামাদ, তুমি কি কিছু খাবা? রাইতে তো মনে হয় খাওয়া দাওয়া করো নাই।
আমার ক্ষুধা পায় না হুজুর, পিপাসাও পায় না।
আচ্ছা কেমন কইরা এইসব হইল বলতো?
জেলখানায় আমরা দুইজন সামাদ আছিলাম, দুইজনেই ফাঁসির আসামি। একদিন হঠাৎ শুনলাম ফাঁসি হইব, যার ফাঁসি হইব তার নাম সামাদ। সবাই বলল আমি নাকি সেই সামাদ, ফাঁসির জন্য প্রস্তুত হলাম। কিন্তু ফাঁসির ঠিক এক মুহূর্তে খবর এলো আমার না, ফাঁসি হইব অন্য সামাদের, আমারে মুক্তি দেওয়া হইব। মুক্তি পাওয়ার পর জেল থেকে কয়েক পা গেছি, দেখি আমার ছায়া আমার সাথে নাই। মানুষ ভয় পায় দিনের বেলা বাইরে বাইরেতে পারি না, সবাই যদি দেখা ফেলায় এই ভয়ে। খাওয়ার ইচ্ছা মরে গেছে, পিপাসাও লাগে না, নিজেরে কেমন মরা মরা লাগে হুজুর।
আচ্ছা তোমার কি মনে হয় ছায়া কোথায় যাইতে পারে? কি হয়েছে, কিছু কইবা?
হ্যাঁ হুজুর,
কি কইবা কও।
আপনার এখান থেকে বিদায় নেওয়ার পর মহামান্য লোকমানের সাথে দেখা করতে গেছিলাম, উনি আপনার খবরাদি জানতে চাইছিলেন। আমি যা দেখা গেছি সেটা জানাইলাম, ঘর থেকে আসা পচা গন্ধটার কথাও। তখন মহামান্য লোকমান নিজ চোখে আপনাকে দেখতে চাইলেন, আর তারপরেই তড়ি ঘড়ি কইরা একটা খবর পাঠাইলেন আমারে দিয়া।
কি খবর?
খবরটা
আরে কও না।
খবরটা হলো এই যে হুজুর, আপনার ঘরে বর্তমানে যে মানুষটা অবস্থান করতেছে তিনি মৃত। পচা যে গন্ধটা আমি পাইতেছিলাম সেটা ওনার শরীরে।
কি কইতেছ? দিব্যি জলজান্ত একটা মানুষ হাইটা চইলা বেড়াইতেছে,
কিন্তু সে মৃত। একটু সাবধানে থাকবেন হুজুর, যদিও মৃত মানুষের ক্ষতি করার কোনো শক্তি নাই, তবে মনকে শক্ত রাখবেন, আর সম্ভব হইলে ওই মানুষটারে জানাই দিবেন সে যে মৃত।
স্কুলে যায়নি, শুধু তাই না, ঘর থেকে টেনেও বের করা যাচ্ছে না তাকে। রহিমা অনেকক্ষণ ধরে মেয়ের দরজায় ধাক্কাধাক্কি করে সরে এলেন। এই বয়সের মেয়ে না জানে কি হয়েছে,
ভেবে মনে মনে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি। সন্ধ্যার দিকে মেয়ের ঘরের দরজা খুললো, তবে কিছু বললো না তাকে রুমকি। কিছু জানতেও চাইলেন না তিনি মেয়ের রুমকির কাছ থেকে। কিন্তু পরদিন সকালে যখন ঘরের দরজা আটকে রাখলেন রুমকি, তখন আর চুপ করে থাকতে পারলেন না রহিমা।
কি হয়েছে, দরজা কেন বন্ধ করছিস? কি হয়েছে মা? মা রুমকি, মা মা আমার কি হয়েছে মা? বল মা, আমাকে বল
মা। ওইটা ওইটা আবার আসছে।
কি ওইটা কি আসতেছে?
জানি না মা, বুঝতে পারতেছি না।
চোখ ভরা ভয় নিয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। কি হলো তার মেয়ের? সজল বাড়ি না ফেরা পর্যন্ত মেয়েকে কোলে চেপে ধরে রাখলেন রহিমা। সজল আসলো সন্ধ্যা নাগাদ, ততক্ষণে শান্ত হয়ে গিয়েছে রুমকি। কিন্তু সজলকে দেখেই একটা কি যেন হয়ে গেল তার, চার পায়ে জানোয়ারের মতো এগিয়ে গেল সে বাবার দিকে। খুব কঠিন চোখে অনেকক্ষণ ধরে দেখলো বাবাকে, যেন চেনার চেষ্টা করলো। তারপর আচমকায় কেঁদে উঠল, আর সাথে সাথে মেয়েকে জড়িয়ে ধরলো সজল। চোখ ভেঙে কান্না এলো তার। কি হলো মেয়েটা? তার মেয়েটা এমন করছে কেন? শরীর বেয়ে একটা তরল যেন গড়িয়ে নামলে সজলে। চমকে নিজের কাঁধের দিকে তাকালো সে। কালচে এক ধরনের তরল পদার্থ গড়াচ্ছে সেখান থেকে, আলকাপটার মতো কালো। মেয়ের দিকে তাকালো সজল, তারপর চিৎকার করে ডাকলো স্ত্রীকে। আপনারা শুরু থেকে দেখতে পাচ্ছেন আজকে খণ্ড খণ্ড ঘটনা, আজকের কুয়াশার কাহিনী এবং অদ্ভুত সব ঘটনা এবং গা ছমছমে ঘটনা। এতগুলো চরিত্র, এতগুলো টুকরো টুকরো ঘটনা সবটার থেকে আমি আর বলতে চাইনি, এই কারণে কারণ সব কিছুর উত্তর পাবেন আপনারা একেবারে শেষে, শেষে গিয়ে মিলে যাবে সব উত্তর। তাহলে আসুন শুনে তৃতীয় পর্ব বা শেষ পর্ব, যেখানে রয়েছে সব প্রশ্নের উত্তর। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছি স্বামী। কিছু বলতে পারলো না সজল, মুখ দিয়ে শব্দ বের হলো না তার, কেবল হাত বাড়িয়ে দেখলো সে, যেন দূরের অনেক দূরের কিছু দেখাচ্ছে, চোখ ভরা অবিশ্বাস। সেদিকে তাকালেন রহিমা বেগম, রুমকি বসে আছে, সেদিকে সজলের হাত বাড়ানো, হাতে কালচে তরল মাখামাখি হয়ে আছে, একই তরল লেগে আছে রুমকির শরীরেও। তবে কেবল লেগেই নেই, সেটা অবিরত ঝরে পড়ছে, কেটে ফেলেছে নিজের শরীরকে রুমকি। তবে সে কাটা স্থান থেকে রক্ত নয়, গড়িয়ে পড়ছে কালচে রঙের এক তরল পদার্থ, কালোর চাইতেও কালো সেটা, রক্তের কোনো অস্তিত্ব নেই সেখানে। অবশ্য নিজেকে নিয়ে খুব একটা চিন্তিত দেখা গেল না রুমকিকে, বাবা মায়ের দিকে তাকিয়ে হাসছে সে, বাচ্চা শিশুর মতো হাসি। ঐন্দ্রিলা যেভাবে চলে যাবে সেটা ভাবতেও পারেনি আনোয়ারুল ইসলাম। একদিন রাতে না দেখলেই খাওয়া দাওয়া ছেড়ে জানালার পাশে বসে থাকতেন তিনি, আর সে কিনে এভাবে হঠাৎ উধাও হয়ে যাবে? স্বামীর পরিবর্তনটি একটু একটু বুঝতে পারছিল রীতাও, আগের মতো আর খায় না ঘুমায় না, সারাদিন কালো জাদুর বই নিয়ে বসে থাকে, আর রাত হলেই জানালার পাশে বসে থাকে নির্ঘুম। প্রথম থেকে পাত্তা দেওয়ার দরকার মনে করেনি সে, মাঝে মাঝে তো এমন একটা বাই উঠে আনোয়ারের, কিন্তু এবার যেন একটু বেশি দেখতে পেল রীতা আনোয়ারের মধ্যে। এমনকি একদিন রাতের বেলা আনোয়ারের পেছন পেছন গিয়ে দেখিয়ে এলো রাতের বেলা সে কোথায় যায়। অবশ্য দেখে হতাশ হতে হলো, কোথাও না, পুকুর পাড়ে যায় আনোয়ার প্রতিদিন, কিন্তু সেটা নিয়ে এত লুকোচুরি কিসের তা বুঝলো না রীতা। বুঝতে পেল সেদিন যেদিন ঘুম ভেঙে গেল আনোয়ারের হাসির শব্দে। তবে কেমন আনোয়ারই নয়, ওর সাথে হাসছিল আরেক নারী বন্ধু। সেদিন রাতে ঘুম আসেনি রীতার, সত্যি কি তাহলে কোনো আত্মাকে ডেকে নিয়ে এলো আনোয়ার? খেলা খেলা করতে কি বিপদে ডেকে নিয়ে এলো আনোয়ার? এবার প্রতিদিন একটু একটু করে আরো বেশি যেন পাল্টে যেতে লাগলো আনোয়ার। ঘর থেকে বেরোবার ইচ্ছেই নেই যেন। চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে। একদিন জানতে চাইল রীতা, আচ্ছা কি এত খোঁজো তুমি এই বইগুলোর ভেতরে?
তুমি বুঝবে না।
বুঝবো বলো।
আমি ওকে যেতে দিতে চাই না।
ওকে? ওকে মানে কাকে?
ঐন্দ্রিলাকে।
কে ঐন্দ্রিলা? আমি তো ওকে কখনো দেখিনি।
ও যে কেবল আমার কাছেই আসে, তুমি ওকে দেখবে কি করে?
কিন্তু কেন আনো?
আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় আমি শেষমেশ আমার সমস্যাটা কোথায় সেটা ধরতে পেরেছি।
তাই?
হ্যাঁ তাই। আমার সমস্যাটা ঐন্দ্রিলা না, আমার সমস্যা ওই কুকুর, ওই রাত, ওই গল্প, ওই ভালো লাগা আর একটা অপার্থিব অন্য পৃথিবীর নারে।
মানে?
মানে খুব সহজ, ঐন্দ্রিলা থাকুক, সে আসুক বা না আসুক তাতে কোনো সমস্যা নেই আমার। শুধু ওই সময়গুলো, ওই রাত আর ওই অপার্থিব নারীর সঙ্গে যদি ফিরে পাই তাহলে হয়তো আবার ঠিক হয়ে যাব। আমি হয়তো বলছি কেন, আমি জানি আমি ঠিক হয়ে যাব।
কি ভুলভাল বলছো তুমি।
কিচ্ছু ভুলভাল না, আমি আবার আগের মতন হয়ে যাব। শুধু তোমার একটু সাহায্য লাগবে। প্লিজ শেষ একটা সাহায্য করো তুমি আমাকে।
কি সাহায্য?
আমার সাথে পুকুর পাড়ে চলো, গল্প করবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না।
সত্যি সত্যি তাহলে তুমি আবার আগের মতো হয়ে যাবে?
হ্যাঁ সত্যি।
চলো তাহলে।
চলো।
সেই বের হয়েছিল রীতা আনোয়ারের সাথে। এরপর আর বাড়িতে ফিরে আসা হয়নি তার। রীতাকে পুকুরের পানিতে ডুবিয়ে মারার পর আর এক মিনিট অপেক্ষা করেননি আনোয়ার, দ্রুত বাসায় চলে আসেন তিনি। ডাকার চেষ্টা করেন রীতাকে কালো জাদু দিয়ে, রীতার আত্মাকে, ঠিক যেভাবে ডেকেছিলেন ঐন্দ্রিলাকে। এরপর অনেকটা দিন পেরিয়ে গেছে, রীতাকে আর ফিরে পাওয়া হয়নি আনোয়ারুল ইসলামের। মোহ কেটে গিয়েছিল তার, কিন্তু বড্ড দেরিতে। ততদিনে রীতা মৃত। রীতার লাশ ভেসে ওঠার কথা ছিল, কিন্তু সেটাও ভাসেনি। কয়েক মাস ধরে পুকুরের পাড়ে কেবল রীতার লাশ খুঁজতে গিয়েছেন আনোয়ার। বাধ্য হয়ে তাকে পাগলা গাড়িতে রেখে আসতে বাধ্য হয় গ্রামবাসী। সেখান থেকে ছাড়া পেয়ে আবার গ্রামে ফিরে এসেছেন তিনি। নিজের চাকরিতে জয়েন করেছেন, কিন্তু কোনো কিছুই আর ঠিক হয়নি এখন আগের মতো, কোনো কিছুই না। অবশ্যই বিয়েও করেননি তিনি, রীতা কিংবা ঐন্দ্রিলা কারো কথাই মাথা থেকে সেরে ফেলা সম্ভব হয়নি তার পক্ষে।
বুবলি, রাহাত!
এই তো আমি পাশে।
কোথায় তুমি?
এই তো।
বুবলি ঠিক আছে?
আছে, ও ঠিক আছে। তোমার হাতটা
ঠিক হয়ে যাবে। রাহাত, আই এম সরি।
তুমি কেন সরি হবে? ইচ্ছে করে তো আর তুমি এমন করনি।
সেই জন্য না রাহাত, আমি আমি অন্য একটা কারণে সরি।
অন্য একটা কারণ?
তোমার আর আমার বিয়ের পরপরই সবাই কি ভীষণ চাপ দিচ্ছিল বাবু নেওয়ার জন্য, মনে আছে তোমার?
হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে?
আমি আমি সে সময় সন্তান নিতে চাইছিলাম না। আমার ক্যারিয়ার, তোমার ক্যারিয়ার, আর একটু গুছিয়ে নিতে চাইছিলাম জীবনটা। তারপর নতুন কাউকে পৃথিবীতে আনতে চাইছিলাম, কিন্তু সে সময় আসলে আমি বুঝতে পারি যে
কি? বুঝতে পারো নির্ঝর?
বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট।
আমি জানতাম নির্ঝর।
মানে?
মানে আমি সবটাই জানতাম। সেবার ওয়াশরুমে প্রেগনেন্সি টেস্ট করেছিলে তুমি, সেটা দেখেই সন্দেহ জেগেছিল আমার। তুমি ভুলে গিয়েছিলে, কিন্তু আমার চোখে পড়ে যায় ওটা। এরপর তোমার বমি ভাব, মাথা ঘোরা, সবকিছু দেখে পুরোটা নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু আমিও তখন চাইনি নির্ঝর। তখন আমাদের পরিবারের অমন আর্থিক সমস্যার সময় আমি আসলেই চাইনি।
তুমি জানতে রাহাত, তাও আমাকে একবার বলোনি, একবার বাধাও দাওনি। এতদিন এই পাপের বোঝা একা মাথায় চেপে রেখে যন্ত্রণা পেয়েছি আমি।
আমি বলতে পারতাম না তোমাকে, আমি ওকে নষ্ট করার কথা কখনোই উচ্চারণ করতে পারতাম না।
তুমি বাবা রাহাত, আর আমি মা। মা হয়ে নিজের বাচ্চাটাকে মেরে ফেলেছি আমি, আর তুমি?
তোমার কি মনে হয় ও এসব করছে?
হয়তো হয়তো না, কিন্তু করলেই বা কি বলো? কেন করবে না ও? ওর তো রাগ হতেই পারে।
কিন্তু সেটা তো আমাদের দোষ, হুবলি তো ওর ছোট বোন হয়।
ও এত ছোট ছিল রাহাত, এতটুকু একটা মাংসপিণ্ড থুকথুক করছিল আমার ভেতরে। ও কি করে এসব বুঝবে বলো? আমার ছোট্ট সোনাটা কি করে এত কিছু বুঝবে? ও রাগ হচ্ছে রাহাত, রাগ হচ্ছে প্রচন্ড, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে আমার বাচ্চাটার।
বুবলি,
আজকাল সকাল হতে না হতে দূর দূর থেকে মানুষ আসে বাড়িতে। রহিমা বেগমের অনেকদিনের স্বপ্ন ছিল মেয়ে বড় হবে, অনেক বড় কিছু একটা করবে। তারপর হাজার হাজার মানুষ দেশের সবখান থেকে আসবে তাকে দেখতে, সাংবাদিকেরা ছবি তুলবে, তখন মেয়ের পাশে দাঁড়িয়ে হাসবেন তিনি। আর তখন বুঝবে মেয়ের বাপ কেন মেয়েকে লেখাপড়া করানোর জন্য এত কষ্ট করেছেন রহিমা বেগম।
একটু কথা বলতাম, আপনি কি রহিমা বেগম?
জি, বলেন। কে বাবা আপনি?
আমি সাংবাদিক, আপনার মেয়ের ঘটনাটা শুনতে এসেছি, সেটা সবাইকে জানাবো।
লাভ কি তাতে বাবা?
সবাই জানতে পারবে আপনার মেয়ের সমস্যা সম্পর্কে। কোথাও যদি কোনো চিকিৎসক এই রোগের ওষুধ জানেন তাহলে সে আসতে পারবে, আপনার মেয়েকে সুস্থ করে দিতে পারবে।
সত্যি বলতিস বাবা?
কি হয়েছে বলেন তো খালা।
জানি না বাবা, হঠাৎ কি যে হয়ে গেল, খুব ভালো বাচ্চা ছিল আমাদের মেয়েটা, স্কুলে যাইতো, পড়াশোনা করত, আমাদের সাথে কেমন সুন্দর করে কথা কইত, কি যে হয়ে গেল।
ওকে দেখা যাবে একটু?
কেন বাবা, সে তো ঘরের ভেতরে, বাড়ি হতে যায় না।
আপনি ওর ঘরের দরজাটা খুলে দেন, আমি খালি একটা ছবি নেব, তারপর চলে যাব।
ঠিক আছে বাবা, যান, ঘরের ভিতরেই আছে। আর একটু বেলা পড়লি অনেক মানুষ জড়ো হবি, তখন আর ছবি তুলতে পারবেন না, এখনই তুলি লন।
আচ্ছা খালা, আপনি একটু ঘরে আলো জ্বেলে দেবেন, আর এই যে, এই যে এখানে দরজাটা, এর সামনে দাঁড়ান।
বাড়ি ফিরে একটা বড় রকমের ভিড় আশা করেছিল সজ্জুর, কিন্তু সেটা এত বেশি হবে সেটা তার কল্পনাতেও আসেনি। বাজারে গিয়েছিল সে একটু ডাক্তারের সাথে আলাপ করতে, মেয়ে কি হয়েছে এখন সেটা ডাক্তারই ভালো বলতে পারবে তাই ভেবেছিল সে, কিন্তু কিছুই লাভ হয়নি। ডাক্তারের খাতায় এমন কোনো ওষুধের কথাই নেই। তবে সজ্জুলকে নিরাশ করেননি ডাক্তার, বলেছেন পরশু একবার খোঁজ নিতে, এর ভেতরে কি করা যায় সেটা দেখবে ডাক্তার নিরঞ্জন সে। যদিও গ্রামের বাজারের পাটি ডাক্তার সে, কিন্তু এখন ওই ডাক্তারই ভরসা। ডাক্তারের সাথে কি কথা হয়েছে সেটা রহিমাকে কিভাবে বলবে সেটাই ভাবতে ভাবতে বাড়ির দিকে রওনা হয়েছিল সজ্জুল। রাস্তায় অবশ্য একজন পাশ দিয়ে যাওয়ার সময় জানিয়েছিল যে তার বাড়ির অবস্থা বিশেষ ভালো নয়, তাড়াতাড়ি বাড়ি যেতে, কিন্তু তাতে বিশেষ একটা কান দেয়নি সে। যেই বা কিলা, মানুষের অভ্যাস খারাপ, সুযোগ পেলেই অন্যের ভেতরে অস্থিরতা ছড়িয়ে দিতে চায়। কিন্তু বাড়ির ভেতরে ঢুকে সত্যিই অবাক হলো সজ্জুল, এত মানুষ কেন, কি হয়েছে? ভিড় ঠেলে ভেতরে ঢুকতে চেষ্টা করলো সে, রহিমা তাকে এত ভিড়ের ভেতরে কিভাবে দেখলো সেটা সজ্জুল বলতে পারবে না, কিন্তু হঠাৎ এত লোকের মাঝে ঝাঁপিয়ে পড়লো সে সজ্জুলের উপর, তারপর জড়িয়ে ধরে থাকে সজ্জুলকে। সজ্জুল খেয়াল করলো রহিমা থরথর করে কাঁপছে।
তারপর থেকে সেই সাংবাদিকে আর পাওয়া যাইতেছে না।
কি বলো, পাওয়া যাইতেছে না মানে কি?
সবাই বলতিছে তোমার মেয়ে নাকি তারে খাই ফেলছে, কিন্তু আমার সন্দেহ হতেছে রুমকির বাপ।
কি সন্দেহ?
সেই সাংবাদিক মানুষ আসিল না, সে আমাদের মেরে মাইরে ফেলবে, সে মানুষ ছিল না, আমাদের মেরে মাইরে ফেলবে, সে ওই ঘরেই আছে, ওই ওই আমাদের মেয়ে গোঙায়, কেন গোঙায়? ও রুমকির বাপ কিছু করো।
ইদানিং আর কোনো কাজে মন বসে না মফি হুজুরে, সারাদিন কেবল সামাজকে নিয়ে ভাবের দিন, ছেলেটা মরে গেছে, জ্যান্ত একটা ছেলে মরে গিয়েছে, তিনি নিজেও কি বেঁচে আছে? এখন কেবল বেঁচে আছে মফিতি, কোথায় জাননি তিনি তামাককে নিয়ে? লোকমান এত ক্ষমতাধর, সেও কিছু করতে পারবে না সাপ বলে দিয়েছে, নিজের কয়েকদিনের ভেতরে করা পাপগুলো যেন সামার ভাই ফিরে এসেছে মফি হুজুরের কাছে। সামান অবশ্য বুঝে গিয়েছে যা বোঝায়, সে এখন মোসুম হুজুরের বাড়ি থাকে, টুকটাক কাজ করে দেয় হুজুরের, কিন্তু শরীর চলতে যায় না, বারবার মনে হয় কিছু একটা নেই, আর সেটা পাওয়া এই পৃথিবীতে সম্ভব নয়। কোথায় পাওয়া যাবে সেটা? কোথায় গেলে বুকের শূন্যতাটাকে ভাবতে পারা যাবে? সারা রাত গ্রামের সবখানে হাতে সে খুঁজে বেড়ায় উত্তর। ইদানিং অবশ্য ঘুমিয়ে দিতে ইচ্ছে করে তার, খুব ঘুম পায়, প্রচন্ড ঘুমোতে ইচ্ছে করে, বিশাল একটা ঘুম। হাস্যকর ব্যাপার হলো সেদিনের পর থেকে ঘুমটাও কেমন যেন চলে গিয়েছে তার জীবন থেকে, তাই সারা রাত হেঁটে বেড়ায় সামান, খোঁজে ঘুমকে, খিদেকে, পিপাসাকে, জীবনকে, নিজের ছায়াকে, কিন্তু কিছুই মেলে না। মফিউজুর ইদানিং কি যেন খোঁজেন বারবার, পান না। মর্জিনা বাড়ি নেই, এক একবার মনে হয় আগের জীবনটা ভালো ছিল, অন্তত রাতের বেলা বউয়ের সাথে বসে গুটুর গুটুর করে গল্প করা তো যেত, কিন্তু সেটা তো সম্ভব হয় না, কারোর সাথে আর দেখা করেন না তিনি। মক্তব আর মসজিদ আবার খালি হয়ে পড়েছে, লোকমানকে বলে দিয়েছেন তিনি আর সাহায্য লাগবে না তার, এরপর থেকেই হুজুরের দর কমে গিয়েছে। মফিউজুরকে দরকার নেই তাদের, প্রয়োজন মফি পীরের। এর ভেতরে একবার সে বিশাল মোটা আর কালো মন্ডল এসে ঘুরে গিয়েছে একবার।
তা আপনি নাকি কাজ ছাইরা দিছেন?
হাইরা দিছি।
তাহলে আমার ব্যাপারটা? ওই যে একটা ছবি দিয়ে গেলাম মাইয়াডার।
হ, সেটা হয়ে গেছে, আপনার পরের 2 লাখ টাকা আর দেয়া লাগবো না।
কেন? কাজ যখন করছেন কাজের পারিশ্রমিকও নেবেন পুরাটা?
না ভাই, আমার আর টাকা লাগবো না।
হাতের লক্ষ্মী ভাই খেললেন ভাই, ঠিক আছে।
মন্ডলের ব্যবহারে খানিকটা বিরক্তি লাগছিল মফি হুজুরের, কিন্তু সে বিরক্তি ভাব কেটে তীব্র ভয় খেয়ে গেল তার মনে যখন এর পরের মানুষগুলো আসলো। প্রথমটা বেশ বিরক্ত হয়েছিলেন তিনি, ভেবেছিলেন সাফ বলে দেবে তিনি এই ধরনের আর কাজ করবেন না, তাকে যেন বিরক্ত না করা হয়। কিন্তু মক্তবে আসে মানুষের হাতে ছবি যেন বেশ চেনা লাগলো তার, থমকে গেলেন তিনি। এত চেনা কেন লাগছে তার ছবিটা?
কি হয়েছে?
আমার মেয়েটা হুজুর।
আহা, কান্না থামিয়ে বলেন, দেখি কিছু করা যায় কিনা।
মেয়ে আমাকে খুবই ভালো, স্কুলে পড়তো, কি হাসি খুশি মেয়েটা, হঠাৎ যে কি হইলো, কি হয়ে গেল হুজুর, কিছুই বলতে পারি না।
আহা, কি হয়েছে না বললে সমস্যার সমাধান করব কেমনে?
কি হয়েছে আমরা এটা কিছুই জানি না হুজুর, কিন্তু আমাদের মেয়েটা আর ভালো নয় হুজুর, তার শরীর পুরা কালো রক্তে বইরা গেছে, কুচকুচে কালো রক্ত দেখেন হুজুর, এতটুকু লাল না, আর তারপর একটা মানুষ মাইরা ফেললো হুজুর।
কি মানুষ মাইরা ফেলছে?
না না হুজুর, আমাদের মেয়ে মানুষ মারে নাই, কিন্তু কেউ বিশ্বাস যাচ্ছে না সে কথা, আমি জানি ওই ঘরে আমার মেয়ের সাথেই আছে সেই মানুষটা, সে মানুষ না, সে আমার মেয়েরে মাইরে ফেলবে হুজুর, সবাই আমার মেয়েরে পিশাচ কইতাছে, তারে আগুনে পুড়াই দেবে হুজুর, আপনি দেখান হুজুর আমার মেয়েটারে বাঁচান।
আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়, চলেন।
মানুষ দুজনের সাথে হাঁটা শুরু করলেন মফি হুজুর আর দুইটা ছবিটা। রুমকি নামের একটা ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে, একটা দিয়েছে রুমকির বাবা মা একটু আগে, আর একটা দিয়েছিল কালো আর মোটা সেই মন্ডল। একটা জীবন আর একটা পরিবারের দাম 4 লক্ষ টাকা। হাঁটতে হাঁটতে রুমকির বাবা মাকে লুকিয়ে চোখের পানি মুছলেন মফি হুজুর।
পরশ, তুই শুনছিস বাবা? আমি জানি বাবা তুমি এখানে, আর এই কথা শুনতে পাচ্ছ? পাচ্ছ না বাবা, এর আগেও তোমার সাথে কথা বলেছি আমি, বলিনি বাবা? বাবা আমাকে মাফ করে দে, আমাকে আর তোর বাবাকে মাফ করে দে, আমরা না বুঝি শুনে।
বাবা রে, আমরা তোকে অনেক ভালোবাসি, কিন্তু তখন বুঝতে পারিনি, ক্ষমা করে দে আমাদের প্লিজ।
হুগলি তোর ছোট বোন হয় পরশ, ওকে মানিস না?
তুই কই বাবা? পরশ মায়ের কাছে আসবি না? আসবি না বাবা? আমি সরি বাবা, আমি সরি।
সজ্জুলা রহিমার বাড়ি এসেছিলেন অতি হুজুর, তবে তাতে কোনো লাভ হয়নি। রুমকিকে বাঁচানো যায়নি, অন্য কোনো মানুষ নয়, নিজেই নিজেকে মুক্তি দিয়েছিল। এটা ঘরের সিলিং ফ্যান ধরে ঝুলে পড়েছে, সেটা কি ইচ্ছে করে? জানেন না মফি হুজুর, জানতেও চান না। নিজের এতদিন ধরে কামানো সব টাকা সদরুল আর রহিমাকে দিয়ে দিয়েছেন তিনি। মর্জিনা বেগম তারাকনামা পাঠিয়েছেন স্বামীকে, মেয়ে আলিয়ার সাথেই এখন সে থাকে। মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে কোনো কথা হয় না মফি হুজুরের। পোয়াতে আলিয়ার শেষ একটা চিঠি আছে মফি হুজুরের কাছে, ছোট্ট চিঠি, বাবার কাছে মেয়ের অনুরোধ। অনেকে ভালো করে তার বাবা, তার বাচ্চাটার অবস্থা ভালো না, বাচ্চাটা যেন সুস্থ হয়। ডাক্তার বলেছে মাকে বাঁচানো গেলেও বাচ্চাটা বাঁচানো নাও যেতে পারে। অপারেশন টেবিলে যাওয়ার আগে শেষ আশ্রয় হিসেবে মেয়েটা নিরুপায় হয়ে বাবার কাছে খুব ছোট্ট এই মিনতি করেছে। অবশ্য মিনতিতে কাজ হয়নি, আলে একটি মৃত মেয়ে শিশু প্রসব করেছে, তাকে বাঁচানো যায়নি। কম চেষ্টা করেননি মফি হুজুর, লোকমানকে সুপারিশ জানিয়েছিলেন তিনি। আজকাল লোকমান মফি হুজুরের সাথে প্রায় দেখা করতে আসে, প্রতিবার লোকমানকে দেখলেই অসহ্য ক্রোধ চেপে বসে তার বুকে। সত্যি সত্যি নাকি মিথ্যে? মর্জিনাই কি ঠিক? আসলে কি লোকমান তার কল্পনা? সামাদ শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। অবশ্য মৃত মানুষ যদি আত্মহত্যা করতে পারে তবে এটাকে আত্মহত্যা বলা যায়। নদীর পাড়ে পাওয়া গিয়েছে তার কঙ্কাল। গতকাল যে মানুষটা ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সে কি করে এক রাতের মাথায় মরে গিয়ে কঙ্কাল হয়ে যায় সেটা বুঝতে পারেনি কেউ। অবশ্য ডাক্তারে বলেছে লাশ অনেকদিন আগে, মৃত্যুর আগে নিজের হারিয়ে যাওয়া ছায়াকে সামাদার খুঁজে পেয়েছিল ফিরে কে জানে। নির্ঝরা রাহাতের সংসারে এখন আর কোনো সমস্যা নেই, বুঝলি, এখন হাসি কাঁদে খেলা করে, 2 বছর বয়স হল। কিন্তু সামনের মানুষগুলোর চাইতে অদৃশ্য কারোর সাথে খেলতেও বেশি ভালো লাগে। সবাই রাহাতার নির্ঝরকে বলে বুবলিকে সাইক্রেটিস্ট দেখাতে। অবশ্য তাদের কথা কানে তুলেন না দুজনের কেউ, কারণ দুজনেই চায় পরশ তাদের সাথে থাকে, মা বাবা আর বুবলির সাথে। আনোয়ারুল ইসলামকে আবারও পাগলা দারুদে ভর্তি করানো হয়েছে, মাথায় কৃষ্ণ চিৎকারটা আর শোনেন না তিনি। তবে রীতাকে দেখতে পান, আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে এখন রীতা, সবটাই ঠিকঠাক আছে। তবে কেবল রীতা চলে যাওয়ার ভয়ে অস্থির হয়ে থাকেন তিনি সারাক্ষণ। অবশ্য রীতা তাকে বলেছে আর কখনো সে যাবে না, অঞ্জুরাও এমনটাই বলেছিল। কথাটা রীতাকে বললেই সে হাসে, কাজ ভাঙা হাসি, হাসতে হাসতে গড়িয়ে পড়ে, ঠিক অঞ্জুরার মতো। শেষ হয়ে গেল আজকের গল্প। আজকের গল্পের নাম ছিল অশরিক, লিখেছেন সাদিয়া ইসলাম বৃষ্টি, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখুস্তা আবিদ সারি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দিচ্ছি এখন যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মফি হুজুরের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, রুমকির চরিত্রে সারি, ফাতেমার চরিত্রে মিনু, সদরুলের চরিত্রে অভিনয় করেছেন খালিদ, একটি লোক হয়েছেন লোবান, লোকের কণ্ঠস্বর দিয়েছেন লোবান, জিনের চরিত্রে অভিনয় করেছেন শুদ্ধ, সামাদের চরিত্রে অভিনয় করেছেন রেহান, আনোয়ারের চরিত্রে ফুয়াদ, রীতার চরিত্রে অভিনয় করেছে শেহনিলা, নির্ঝরের চরিত্রে রুমি, রাহাতের চরিত্রে সাইফ অভিনয় করেছেন, বুয়ার চরিত্রেও শাড়ি, দোকানদারের চরিত্রে মনির এবং সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন আবির। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীর নাম। সময় হয়ে গেছে আমার বিদায় নেবার। আগামী সোমবার আবারও রাত 11টার খবরের পর কুয়াশায় নতুন গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শর্মিন, ভালো থাকবেন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.